السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وروى البخاري ومسلم في صحيحيهما عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد، أو كما قال عليه الصلاة والسلام. الله رب العالمين তার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার মনোনীত দীন ইসলামকে পরিপূর্ণ করেছেন, এটা আমাদের সকলের বিশ্বাস। দীনের এমন কোনো মাসলা মাসাইল বা এমন কোনো আমাল নেই যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভিহিত না করে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, উম্মতকে পথহারা করে রেখে যান নাই। এবং তার অনুপস্থিতিতে সবকিছুর সমাধান নেওয়ার জন্য তিনি দিক নির্দেশনা করেছেন কোরআন এবং হাদিসের প্রতি। যদি আমরা এটাকে মজবুত করে আঁকড়ে ধরে থাকি তাহলে আমরা কোশ্চিন কালেও পথভ্রষ্ট হব না। তারা তুফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। তোমাদের কাছে দুইটা জিনিস ছেড়ে গেলাম, যদি তোমরা মজবুত করে আগিয়ে ধরো তাহলে তোমরা কোশ্চিনকালে উপদ্ভস্ত হবে না। আর সে দুটি হচ্ছে আল কোরআন আর আল হাদিস। তাহলে দিনের মধ্যে কোনো প্রকার সংযোজন করা বা দিন থেকে কিছু বিয়োজন করা, এটা আল্লাহ এবং রাসূল ছাড়া আর কারোর অধিকার নেই। যতই বড় ইমাম হোক না কেন, আর যতই বড় হাক্কানি আলেম ওলামা বা পীর বা মাশাইখ যেই কোনো নামেই তারা সমাজে পরিচিত হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা নির্দেশ করেছেন বা আমাদের আদেশ করেছেন, আর যা সম্মতি দান করেছেন, এটাই হচ্ছে সুন্নত বা হাদিস। এর অতিরিক্ত যে কাজটি ইসলামের নাম দিয়ে করা হবে, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সেটি হচ্ছে সুন্নতের পরিপন্থী বিদআত। বিদআতের শাব্দিক অর্থ হল আল বিদআতু হিয়া কুল্লু মা আহদাসা আও মা উহদিসা আলা গাইরি মিসালিন সাবিক, এমন একটা নতুন কিছু আবিষ্কার করা যা এর পূর্বে এর মতো ছিল না। এই মাইকটা একটা বিদআতি জিনিস, নতুন আবিষ্কৃত জিনিস, এটা আর আগে ছিল না। আজকে আমরা যে এয়ার কন্ডিশন ইউজ করতেছি এটা আগে ছিল না, এটাও একটা নতুন জিনিস। যেই কোনো নতুন আবিষ্কারকৃত জিনিসকেই বিদআত শাব্দিক ভাষায় বলা যেতে পারে। ইসলামের পরিভাষায় বিদআত বলা হয় আল বিদআতু হিয়া তরিকাতুল মুখতারিআ আও মুখতারাআ ফিদ্দীন উবাহি আশ-শরীআ ইউকসাদু বিহা আত-তাকাররুবু ইলাল্লাহ ওয়া লাম ইয়াকুম আলাইহি আলা সিহ্হাতিহা দালীলুন শারঈয়্যুন সহীহ। আল্লামা ইমাম আশ-শাতিবী রাহমাতুল্লাহ আলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব আল ইতিসামের মধ্যে প্রথম খণ্ড 37 পৃষ্ঠায় বলছেন, বিদআত বলা হয় ইসলামের পরিভাষায় নতুন আবিষ্কৃত পথ বা কোন আমল যেটা শরীয়তের মধ্যে নেই, এর মাধ্যমে আল্লাহর নৈকট্য ইচ্ছা বা সংকল্প করা হয়, যার প্রমাণে কোনো সহি দলিল পাওয়া যায় না। দলিল ভিত্তিক যেটা সেটা হবে কি সুন্নত। আর দলিল ছাড়া এবাদতের নামে আল্লাহর সান্নিধ্য বা নৈকট্য লাভে যে কাজটি করা হয় সেটা কি বলা হয় বেদাত। শাব্দিক অর্থে এই যন্ত্রটি বেদাত হলেও ইসলামের পরিভাষায় বেদাত না। আজকে চেয়ার টেবিল ঘড়ি এই আধুনিক যুগের ইলেকট্রনিক্স অনেক কিছু তৈরি হয়েছে, শাব্দিক অর্থে বিদআত, কিন্তু ইসলামের পরিভাষায় কিন্তু এগুলি বিদাত নয়, কারণ এগুলিকে কোন সবের উদ্দেশ্যে বানানো হয় নাই। কিন্তু আমরা যখন ইসলামের নাম দিয়ে কিছু করব, সবের উদ্দেশ্যে করব, শরিয়ত ভেবে করব এবং এর মাধ্যমে নাজাতের উদ্দেশ্যে করব, জাহান্নাম থেকে রেহাই পাওয়ার উদ্দেশ্যে করব, দিনী অনুভূতি নিয়ে যখন করব, তখন কিন্তু সেটা বিদাত হয়ে যাবে যদি এর পক্ষে কোনো দলিল না পাওয়া যায়। বিদাতের পরিণাম নিঃসন্দেহ অত্যন্ত খারাপ। দিনের মধ্যে নতুন করে ধর্মের নামে কিছু আবিষ্কার করা, শরীয়তে মহম্মদীতে সর্বসম্মতিক্রমে বা সবার নিকটে এটা কি নিষিদ্ধ? মুসলিম বুখারি এবং মুসলিম শরীফের হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। ইসলাম ধর্মে কেউ নতুন করে কিছু আবিষ্কার যদি করে আর যার সম্মতি আমার পক্ষ থেকে নেই, কে বলছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটাই হচ্ছে প্রত্যাখ্যানযোগ্য, পরিত্যাজ্য, সেটাই হচ্ছে বিদআত। অন্য বর্ণনায় আছে, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে কেউ যে কোনো আমল করবে যার প্রমাণে কোরআনে কোনো দলিল থাকবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো প্রকার নির্দেশনা থাকবে না, সেটা কার্যের মাধ্যমে হোক, বাণীর মাধ্যমেই হোক বা সম্মতির মাধ্যমে হোক, সেটা কি প্রত্যাখ্যানযোগ্য? আর সেটাই হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি ভাষণে এই বেদাত থেকে মানুষকে দূরে থাকার জন্য আহ্বান করতেন, ওয়াইয়াক ওয়া মুহদাসাতিল উমুর, তোমরা নতুন আবিষ্কার করা থেকে ধর্মের নামে বিরত থাকবে, ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, জেনে রাখো প্রত্যেকটি নতুন আবিষ্কার ধর্মের নামে যার ভিত্তিতে কোনো দলিল নেই সেটা হচ্ছে বিদআত, ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেকটি নব আবিষ্কৃত জিনিসকে পথভ্রষ্টতা। নাসাই শরীফের এই হাদিসের শেষ অংশে একটু বেশি আছে, সেটা হল কুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেকটা বিদআতি, প্রত্যেকটা নব আবিষ্কৃত যারা আমল করে তাদের স্থান কোথায়? জাহান্নামে। নাউযুবিল্লাহ মিন যালিক। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী বলছেন, যে আমলটা সাহাবায়ে ইকরাম করেন নাই সেটা সুন্নতি হতে পারে না। এমন একটা আমল আপনার সামনে যে আমলটা সাহাবায়ে ইকরামদের আমলে ছিল না, তাহলে বুঝতে হবে সেটা কি সুন্নত নয়, সেটা নিঃসন্দেহে বিদআত। এই ভূমিকাটুকু আপনাদের জানার পরে এবার আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় শবে বরাত। সর্বরাতের ইতিকথা বা মর্মকথা বা এর তথ্য বা এর হাকিকত বা কি কতটুকু ইসলামে, এই নিয়ে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ। শবে বরাত শব্দটা আমরা অর্থ জানি আগে। সব একটা ফার্সি শব্দ, সব ফার্সি শব্দ যার অর্থ হল কি রাত, রাত্রির আরবি কি লাইলা। আর বরাত শব্দটা যদি ফার্সি নেন তাহলে এর অর্থ হবে হিসা, অংশ। বাৎসরিক যে জমির খাজনা দিতে হয় বা একটা কর দিতে হয় সরকারকে, ফার্সিতে যাকে বলা হয় বরাত। অথবা নির্দেশনা, বরাত শব্দটা যদি আমরা ফার্সি নিই দুইটা অর্থ দাঁড়াবে, একটা হিসা অথবা কি দাঁড়ায় নির্দেশনা, সরকারি কোনো নির্দেশনা বা যে কোনো নির্দেশকে বরাত বলে দিতে পারে। তাহলে সবে বরাত মানে নির্দেশনার রাত্রি বা হিসার রাত্রি। আর যদি সব শব্দটা রাত এর মধ্যে কোনো সন্দেহ নেই রাত্রির অর্থ, বরাতের বরাত শব্দটা যদি আরবি শব্দ নেন তাহলে এর অর্থ হবে দুইটা, একটা হলো বিচ্ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সম্পর্ক ছিন্ন করা, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার প্রথম আয়াতে বলছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলা আল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন, যে সমস্ত মুশরিকদের সঙ্গে তোমরা সন্ধি করেছিলে তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্ক ছিন্ন করে। তাহলে শবে বরাত মানে বিচ্ছিন্ন রাত্রি, সম্পর্ক ছিন্ন রাত্রি। আবার বরাত শব্দের অর্থ মুক্তি হতে পারে, তাহলে শবে বরাত মানে মুক্তির রাত্রি। এখানে একটা কথা আপনাদের বলে রাখা ভালো, ইসলামের কোনো যদি নাম হয়, কোনো যদি শরীয়তের কোনো জিনিস যদি হয়, তাহলে তার মেডিন আরবিক হবে না মেডিন ফার্সি হবে? মেডিন আরবিক হবে, ঠিক কিনা? পুরোটাই হবে না অর্ধেক ফার্সি অর্ধেক আরবি হবে, সব শব্দটা ফার্সের মধ্যে কোনো সন্ধান নেই। তাহলে মেড ইন ফার্সি এখানে প্রমাণ করে ডালমিকুট কালা হয়। এবার আপনারা একটু অনুগ্রহ করো, আপনাদের কাছে আমার ই থাকবে, আপিল থাকবে, যে একটু বোঝার চেষ্টা করবেন। যদি বোঝার চেষ্টা করেন তাহলে স্পষ্ট হবে, আর না হলে গিয়ে বাকি ঝগড়া করবেন। অনেক ভাই আছে কিছু শুনে গিয়ে ঝগড়া করে, হ্যাঁ এমন বললো তেমন বললো, ভালো করে বুঝেন কি বলতেছি। বুঝে না ধরলে আবার জিজ্ঞেস করেন, আবার জানার চেষ্টা করেন। আপনার কর্ণ এবং বিবেককে কাজে লাগান, যেই দুইটা এই পঞ্চ ইন্দ্রিয় দুইটা জিনিসকে যারা কাজে না লাগাবে তারা কিন্তু কেমন দিন বড় আফসোস করবে। قال لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير যদি আমরা শুনতাম বা বোঝার চেষ্টা করতাম তাহলে আজকে জাহান্নামে যেতাম না। জাহান্নামে কেন যাবে? সত্যকে গ্রহণ না করার কারণে, ঠিক কিনা? আপনাদের শ্রবণ শোক আল্লাহ রাব্বুল আলামিন কর্ণ দিয়েছেন এবং বিবেক দিয়েছেন, দুটাকে আমরা কাজে লাগাই। প্রচলিত যে সবে বারাত এটা সম্পর্কে আমাদের আগে জ্ঞান থাকা উচিত, ধারণা থাকা উচিত। আমার দেশে সবে বারাতকে দিনই একটা অনুভূতি নিয়ে পালন করা হয়, এটা দিনই অনুষ্ঠান। যদি কোন ইসলামিক ধর্ম শিক্ষা বই পড়েন বাংলাদেশের যে কোনো সিলেবাসের, তো লিখা আসবে কি মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান কি কি, ঈদ উল আধা, ঈদ উল ফিতর, শবে বরাত, শবে মেরাজ, তার শবে কদর, তারপরে দরদাহান, আরো কত কিছু আছে না, হ্যাঁ অনেক কিছু পাওয়া যাবে। তাহলে শবে বরাত এটাকে ভাগ্যরজনী হিসাবে আমার দেশে এটাকে বড় জাঁকজমকের সঙ্গে পালন করা হয়। এর ভিত্তি কি এবং সত্যিকারের ভিত্তি কতটুক শক্ত এবং কত নর্বর, এই নিয়ে আমাদের আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে একে যেহেতু পালিত করা পালন করা হয় ভাগ্যরজনী হিসাবে, মানুষ আকিদা বিশ্বাস ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এজন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়। এবং গত সরকারের জমানায় পেপার পত্রিকা এসেছিল, যেটুকু আমরা জেনেছি যে স্বাধীনতার পরে গত সরকার যত জাঁকজমক এবং পয়সা খরচ করে বাতি জ্বালিয়ে এই সবরাত পালন করতে পেরেছে, এর আগের কোনো মুসলিম বা মুসলমান কোন সরকার এত পালন জাঁকজমক করে পড়তে পারে নাই, এটা তাদের একটা কৃতিত্ব তারা প্রকাশ করেছে। বাংলাদেশে ছিলাম, গত সরকারের ধর্মীয় মন্ত্রী যিনি ছিলেন তিনি এক সময় এই সবরাতের ভাষণ দিতে গিয়ে বললেন যে এটা প্রথম চালু করেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, পরে আমাদের আলোচনাটা আসবে। মানুষ মনে করে এই রাত্রিতে সকলকে ক্ষমা করা হয়, বয়সে এবং রুজি রুটিতে বরকত দেওয়া হয়, হায়াত মৌত লেখা হয়, জীবনের ভাগ্য সৌভাগ্য বান্দের এই ভাগ্য লেখা হয় এই রাত্রে। এই রাত্রিতে সমস্ত রূহগুলি আত্মীয় স্বজনের সবই পৃথিবীতে নেমে আসে সকলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। বিধবারা এই রাত্রিতে তার স্বামীর সঙ্গে রুহানি মোলাকাত ঘটে, আর এই জন্য বিধবারা স্বামী যে খাওয়াটা ভালোবাসত ওই খাওয়াটা পাক করে সামনে রেখে সেজে গুজে স্বামীর সঙ্গে সাক্ষাৎ হবে, যেহেতু সারা রাত বসে স্বামীর সাক্ষাতের জন্য প্রতীক্ষায় বসে থাকে। এই রাত্রিতে বিভিন্ন আর এই রুহগুলিকে সম্বর্ধনা জানাবের জন্য বিভিন্ন ধরনের আলোকসজ্জা করা হয়, লক্ষ কোটি টাকা খরচ করে বিভিন্ন ধরনের বাতি জ্বালানো হয়, সরকারি ভবনগুলিকে আলোকসজ্জা করা হয়, বেসরকারি সরকারি সব আগরবাতি জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে মোমবাতি জ্বালিয়ে কবরস্থানে আলো জ্বালিয়ে ওই সমস্ত রুহগুলিকে সম্বর্ধনা জানা হয়। দলে দলে ছেলে মেয়ে বুড়া বুড়ি পুরুষ রমণী সকলে মিলে কবরের স্থানে গিয়ে ভিড় করে কবর জিয়ারত করেন। সরকারিভাবে বেসরকারিভাবে বিভিন্ন পেপার পত্রিকায় বিভিন্ন ধরনের আলোচনা সভা সমিতি মিলাদ মাহফিল কোরআনখানি ইত্যাদি অনেক কিছু করা হয়। সরকারিভাবে অনেক সময় রাষ্ট্র আপনার প্রতিযোগিতা ঘোষণা করা হয়, ছোট বাচ্চারা পাটকাবাজি পাটকা টাটকা ফুটিয়ে আকাশবাজি করে, সারা রাত্রি ধরে এক সালাত আলফিয়া 100 রাকাত নামাজ প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহু আহাদ 10 বার পড়ে 10 দিয়ে 100 গুণ করলে কত হয়? 1000 হয় না? এই জন্যই নামাজটার নামাজ হলো হাজারি নামাজ। এই হাজারি নামাজ সারা রাত্রি পড়ে নফল ইবাদতে ব্যস্ত থেকে ফজরের আগে সকলেই ঘরে ফিরে যায়, নতুন জামা কাপড় পরে আতর সেন গোলাপ জল। সেই দিন ঢাকা শহরের মনে হয় কোনো বাজারে কোনো দোকানে নতুন টুপি আর পাঞ্জাবি হয়তো আর দেরি করে গেলে পাওয়া যায় না। গোসল করা হয় জমির গোসল, সেই গোসলের এক ফোঁটা পানিতে 700 রাকাত নকল নামাজের নেকি লেখা হবে। এই ধরনের হালুয়া রুটি পাক করে বিলি বন্টন করা হয়, গরিবদের দেওয়া হয়, নিজেরা খাওয়া হয়। এইভাবে জাক জমকের সঙ্গে বেশ একটা মনে হয় যেন মুসলমানদের একটা ঈদের দিন, খুশির দিন। এটাই কিন্তু আমাদের প্রচলিত ধর্মের নামে শবে বরাত বা লাইলাতুল বরাত। আর কিছু আছে? এবার আমরা আসি, এইটা যে আমাদের দেশে করা হয় ধর্মীয় অনুভূতি নিয়ে, এর পিছনে কি কারণ রয়েছে? দুইটি কারণ আমাদের আলোচনার মধ্যে ফুটে উঠছে, দুইটি কারণ। একটা হলো যে সমস্ত লোককে ক্ষমা করা হয়, এই রাত্রিতে অধিক সওয়াব রয়েছে, রাত্রির নামাজ পড়লে অনেক নেকি রয়েছে, সামনে এক বছরের ভালো মন্দ লেখা হয়, সৌভাগ্য রজনী, এই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে ইত্যাদি। দ্বিতীয় কারণ হলো এই রাত্রিতে রুহগুলি নেমে আসে, আত্মীয় স্বজনদের কাছে তারা ঘুরে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, আর এদের জন্য সম্মানার্থে আমরা আলোকসজ্জা করে আগরবাতি জ্বালিয়ে এদের কবর জিয়ারত করে তাদেরকে আমরা সম্মানিত করি। এবং হালুয়া রুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের ময়দানে দান শহীদ হয়েছিল, এই জন্যে বেশ জোরে সোরে সেদিন রাত্রে আর বা একদিন রাত্রে বেশ কি করা হয় থাকে, ওই আটা মনে হয় আর পাওয়া যায় কিনা, চিনি পাওয়া যায় কিনা বাজারে, এই অবস্থা। দুইটা ভিত্তি, আমরা এই দুইটা ভিত্তির আলোচনা করব। প্রথম ভিত্তি যে রাত্রিতে অধিক ক্ষমা করা হয়, দিনের রোজা রাখতে হবে, রাত্রে নফল ইবাদত করতে হবে ইত্যাদি ইত্যাদি। এ সম্পর্কে বেশ কিছু হাদিস নিয়ে আসা হয়েছে, আমরা হাদিসগুলিকে দেখব। প্রথমত আমরা আসি কোরআন দিয়ে শুরু করি। বিশ্বাস করা হয় যে রাত্রিতে কোরআন নাযিল হয়েছিল, এবং এর সপক্ষে সূরা দোকানের প্রথম আয়াতটি বা তৃতীয় এবং চতুর্থ আয়াতটি পেশ করা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফীহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, সূরা দোকান 3-4। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বরকতপূর্ণ রাত্রিতে আমি এই কোরআনকে নাযিল করেছি, আমরা বা আমি ভয় প্রদর্শন করি। এই রাত্রিতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি কি করা হয়, নির্দিষ্ট করা হয়। এই বরকতপূর্ণ রাত্রিতে কোরআন নাযিল করা হয়েছে, আর এই রাত্রিটা হল কোন রাত? শবে বরাত, এটাই বলা হয়। ইকরামা বা এই ধরনের আরো কারো কারোর থেকে বর্ণনা এসেছে যে এই রাত্রির অর্থ হচ্ছে মোবারক রাত্রির অর্থ হচ্ছে শবে বরাত বা নিষ্ঠ শাবান, শাবানের 15 রাত্রি, 14 দিন গিয়ে 15 রাত্রি। প্রথমত আমরা ইকরামার এই বর্ণনাটাকে বলবো, এটা দুর্বল মুরসাল, সরাসরি রাসূল থেকে বর্ণনা করেছেন, এটা গ্রহণযোগ্য না। মধ্যকালে সাহাবি বর্ণনা, সাহাবি নেই, সাহাবি যে রাসূলকে দেখেন নাই, সরাসরি যদি বলেন যে রাসূল বলেছেন, তাহলে এটা মধ্যখানে বিচ্ছিন্নতা রয়েছে। দ্বিতীয়ত, যদি আমরা মেনে নিই যে কোরআন নাযিল হয়েছে শবে বরাতে, তাহলে কোরআনের সরাসরি কোরআনের সঙ্গে দ্বন্দ্ব লেগে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাদারে বলছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কাদর, নিশ্চয় আমি নিঃসন্দেহে কোরআন নাযিল করেছি কোন রাত্রে? কদরের রাত্রিতে। আর এই কদর কোন মাসে? রমজান মাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে কোরআন নাযিল হয়েছিল কোন মাসে? রমজান মাসে। আর এই রমজান মাসেই লাইলাতুল কদর, না শাবান মাসে? শাবানের তো লাইলাতুল কদর না। তাহলে কোরআন নিঃসন্দেহে নাযিল হয়েছে লাইলাতুল কদর, আর লাইলাতুল কদর নিঃসন্দেহে রমজানুল মুবারাকে। তাহলে বরকতপূর্ণ রাত্রিতে কোরআন নাযিল হয়েছে, ওই রাত্রিতে কোন রাত্রি? লাইলাতুল কদর রমজানে, সেটা শাবানের সঙ্গে সম্পর্ক নাই। তাহলে যারা সুরাত খানের এই আয়াত নিয়ে অর্থ নিচ্ছে যে এটা শোয়ব রাত বা নিত্য শাবান বা শাবানের পূর্ণতম রাত্রি, নিঃসন্দেহে কোরআন বিরোধী কথা, এই জন্য এটা প্রত্যাখ্যানযোগ্য, একে গ্রহণ করা যাবে না। এই আয়াত দিয়ে যে দলিল পেশ করা হয়েছে এর মধ্যে এটা গ্রহণযোগ্য নয়। প্রথমত বর্ণনাটা দুর্বল, দ্বিতীয়ত যদি আমরা মেনেই নিই যে সহিহ তাহলে কোরআনের সরাসরি বিরোধী। দ্বিতীয়ত আমরা আছি যে এই রাত্রিতে ভাগ্য লিখা হয়, ভাগ্য রজনী, ভালো মন্দ লিখা হয়, যে যত ভালো করবে তার ভালো লেখা হবে, যার মন্দ করার যে মন্দ করবে তার মন্দ লেখা হবে। ভাগ্য কি প্রতি বছরে লেখা হয়? তাহলে প্রশ্ন হলো যে প্রতি বছরে কি ভাগ্য লেখা হয়? এর প্রমাণে দলিল কি? বরং আল্লাহ বলছেন وَكُلُّ شَيْءٍ فَعَلُوهُ فِي الزُّبُرِ وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُسْتَطَرٌ সূরা কামার 52 এবং 53 নম্বর আয়াত। প্রত্যেকটি কাজ যা বনি আদম করে থাকে সেটা আমলনামায় লিপিবদ্ধ হয়ে যায়, লিপিবদ্ধিত আছে, যা ছোট বড় সবকিছু লিপিবদ্ধ। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম শরীফে হাদিস বর্ণনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালায়ক ক্বাবলা আন ইউখলাকাস সামাওয়াত ওয়াল আরদ বি 50000 সানা। আল্লাহ রাসূল বলেন সমস্ত মাখলুক সৃষ্টির 50,000 বছর আগে সকলের তকদির লেখা হয়ে গেছে, ভাগ্য লেখা হয়ে যায়। আউয়াল মা খালাক আল্লাহু তাআলা, সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করলেন? কলম। এরপরে বললেন উক্তুব, লিখো। কলম বললেন মাযা আকতুব, কি লিখবো আল্লাহ? আল্লাহ বললেন মাখলুকাতের সমস্ত ভাগ্য লিখে নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন আবু হুরায়রা ভাগ্যে যা তোমার লেখা হয়েছে তা হবেই, কেউ খন্ডাতে পারবে না, তোমার ভাগ্য লেখা হয়েছে, কলমের কালি শুকাই গিয়েছে, তোমার আমল নামা এটাকে পল্টিয়ে রাখা হয়েছে। নতুন করে ভাগ্য লেখা হয়ে গেছে মুসলিমদের আকিদা হতে পারে না। মার পেটে যখন রুল ফুকে দেওয়া হয় যেটা আল্লাহ রাব্বুল লিখে রেখেছেন, ওই তকদিরটা ওই ভাগ্যটা আবার লিখে দেওয়া হয়, তাহলে প্রতি বছরে এই ভাগ্য লিখালেখি করা হয়, নিঃসন্দেহে এটা কোরআন হাদিস বিরোধী আকিদা, যেটাকে আমরা সমর্থন করতে পারি না। আর ওর পক্ষে কোনো দলিল নেই, যারা বলছেন যে এটা ভাগ্য রজনী সবে বরাত, তার পক্ষে কোনো কোরআন হাদিস থেকে কোনো দলিল নেই। আর সরাসরি কোরআন এবং হাদিস বিরোধী আকিদা, এটা বিশ্বাস কোনো মুসলিম করতে পারে না। তাহলে ভাগ্য রজনী, তারপরে বলবো যে রাত্রে নাকি যে যত ভালো খাবে তার ভাগ্য ভালো হবে। বাংলার জমিনে 15 কোটি বা 12 কোটি বা 13 কোটির মুসলমানের মধ্যে অধিকাংশই গরিব, 80% লোকই গরিব। রিক্সা চালক কোনোদিন কিন্তু রিক্সা ছেড়ে ভ্যান ছেড়ে গাড়ি চালক হতে পারেনি, গরিব গরিবই থেকেছে, বড়লোক বড়লোকই থেকেছে। তাহলে ভাগ্য কোথায় পরিবর্তন হয়েছে? আপনার ভাগ্যে যা লেখা হয়েছে তাই হবে। তাহলে বন্ধুগণ, ভাগ্য রজনী, ভাগ্য লিখা হয় সামনে এক বছরের ভালো মন্দ ইত্যাদি, সমস্ত কোরআন হাদিসের সরাসরি বিরোধী আকিদা এই সর্বরাতকে কেন্দ্র করে, এবং এটা প্রত্যাখ্যানযোগ্য, আমরা কখনই গ্রহণ করতে পারি না। 3 নম্বরে, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ক্ষমা করেন সকলকে, সাধারণ ক্ষমা। রাত্রি নামাজ পড়ো, দিনে রোজা রাখো, ইত্যাদি ইত্যাদি বহুত এর সব। এ সম্পর্কে এই জন্যে 100 রাকাত নামাজ, 1000ই নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা ইখলাস 10 বার, 10 দিয়ে 100 গুণ দিলে 1000, এই জন্য একে আলফিয়া নামাজ, আস-সালাতুল আলফিয়া বা 1000ই নামাজ পড়া হয়। যত বেনামাজি, যত বাকবার, যত সুদখোর ঘুষখোর, যারা জিন্দগিতে মসজিদে আসে না বা মাঝে মাঝে টুটকি ফাটকি, যেহেতু এই নামাজের বিরাট সওয়াব রয়েছে, জিন্দগির সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, তাহলে খালাস। এই জন্য আর আগাম আপনাদের বলছিলাম যে নামাজ কেন পড়বো, দৈনিক কেন পড়বো, মসজিদে যাবো, এই সমস্ত জাল মিথ্যা দৈনিক ফারিজি মানুষকে নামাজ থেকে দূরে সরে রেখেছে, একদিন নামাজ পড়লেই খালাস। এই রাত্রিতে গোসল করলে প্রত্যেক ফোঁটা পানিতে 700 নফল নামাজের নেকি লেখা হবে। মুক্তাদুল মুমিনী পড়েছেন, এখানে 16টা বড়া রয়েছে, সবগুলোই মিথ্যা এবং জৈব জাল। এই সৌরাতকে কেন্দ্র করে আল্লাহ লেখক বেঁচে থাকলে হেদায়েত দান করুক, আর মারা গেলে তাকে মাফ করে জান্নাত নসিব করবে। দিন সম্পর্কে এত অন্ধ মানুষ কলম ধরে মানুষকে পথভ্রষ্ট করা নিঃসন্দেহে বিরাট অন্যায়। মকসুদুল মুমিনীন পড়ে আমরা বড় ধর্মীয় অনুভূতি নিয়ে এই সমস্ত অনুষ্ঠান করে থাকি। আসলে আমরা হাদিস উল্লেখ থেকে একটু দেখি। প্রথম নম্বরে আমরা এখানে কিছু হাদিস উল্লেখ করবো আপনাদের কাছে। প্রথম নম্বরে হাদিস হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। আবু বকর থেকে হাদিস সিদ্দিকের কম সম্ভব করবে। আবু বকর থেকেই হাদিস হলেই যে হাদিস সত্য হবে এমন তো কথা না। বরং হাদিসে কুলসিও জাল হাদিস বানিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, মহান আল্লাহ বলেছেন যে জাল কত হাদিস বানিয়েছে। আল্লাহ স্বয়ং বললি কি সেটা হাদিস হয়ে যাবে নাকি? কেউ বলি হবে নাকি আমার আল্লাহ কইছে কোরআন হাদিসে নাই ওটা হয়ে যাবে নাকি আমার তার আল্লাহ কইছে? এমন তো হতে পারে না। কোরআন থাকতে হবে, হাদিস সহিহ হাদিসে থাকতে হবে। এবং এই হাদিস এই অর্থে হাদিস হযরত আবু মুসা আশআরি থেকে বর্ণিত হয়েছে, যেখানে বলা হয়েছে যে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই 15 তারিখ শাবানের রাত্রিতে আসমানে নেমেছে, সমস্ত ব্যক্তিকে ক্ষমা করে দেন শুধু মুশরিক আর যে কবিরা বদকার এই দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। যত বেনামাজি, যত সুদখোর, যত ঘুষখোর, যত বাটপার, যত জেনা, যত লুচ্চার, যত আরামি বদমাস সমস্তকে ক্ষমা করে দেন, কিন্তু যে মুশরিকরা তাকে ক্ষমা করেন। আর যে কামিনা বেশি খারাপ, খারাপ সারা বছর নামাজ পড়ার দরকার নাই, সুদ ঘুষ জয়চুরি আলিস মকলারি আর যত কিছু করবো করে নেবো খারাপ। হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বাজ্জাল কাশফুল আসকার দ্বিতীয় খণ্ড 430 পৃষ্ঠা, ইবনে খুজাইমা আত তাওহীদ প্রথম খণ্ড 326 পৃষ্ঠা, ইবনে আবি আসিম সুন্নাহ নামক কিতাবে প্রথম খণ্ড 222 পৃষ্ঠা, লালকাই শাহরুল ইতিকাদ তৃতীয় খণ্ড 434 পৃষ্ঠা, বাইহাকি তারগিব তারহীব তৃতীয় খণ্ড 238 পৃষ্ঠা। এই সনদে বাই হাদিসটা বর্ণনা করেছেন আব্দুল মালিক আন মুসাব ইবনে আবি যায়েদ আন কাসিম ইবনে মুহাম্মদ আন আবি ওয়া আম্মি আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন। আব্দুল মালিক এই হাদিস তিনি বর্ণনা করছেন। ইমাম বুখারী বলছেন যে ফিহে নাদাব, এই ব্যক্তির হাদিস গ্রহণযোগ্য না, এই ব্যক্তি থেকে হাদিস বর্ণনা করাই যায় না। কেমন বর্ণনাকারী বুঝলেন? দ্বিতীয়ত আল্লাহ ইবনে হাজার ইবনে আবি হাতিম ইবনে আবির কথা উল্লেখ করছেন যে হাদিসটা মুনকার সনদে বর্ণিত হয়েছে, মানে অগ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে। এই বর্ণাকারীর মধ্যে একজন হচ্ছে মুসাব ইবনে আবি যায়েদ। আবু হাতিম বলছেন এই ব্যক্তি অপরিচিত ব্যক্তি, গায়রু মারুফ, মুহাদ্দিসিনদের নিকটে অপরিচিত ব্যক্তি হাদিস বর্ণনা করে তার হাদিস গ্রহণযোগ্য না। ছাত্র হল কি যার হাদিস বর্ণনা করে যায় না, শিক্ষক মুসাব ইবনে আবি যায়েদ যা যে অপরিচিত ব্যক্তি, তাহলে নিঃসন্দেহে এই হাদিসটা জয়ীফ জারুর যে কোনো সন্দেহ নেই, হাদিসটা গ্রহণযোগ্য না। দুই নম্বর নম্বর হাদিস হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসে বলা হচ্ছে যখন শাবানের 15 তারিখ হয় আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাসূল বলছেন তখন তোমরা এই রাত্রি জাগো আর দিনে রোজা রাখো, কারণ এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডোবার সাথে সাথে এই দুনিয়াবী আত্মায় নেমে আসেন এবং বলতে থাকেন তোমাদের কে পাপি আছো গো বলো তার পাপ ক্ষমা করে দিই, কে তোমাদের আছো অভাবগ্রস্ত রুজিতে অভাব রয়েছে তাকে রুজি দান করে দিই, কে আছো তোমাদের মধ্যে অসুস্থ তার অসুখ ভালো করে দিই, ইত্যাদি এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন বান্দাকে আর ক্ষমা করতে থাকেন। এই হাদিসটা অত্যন্ত দুর্বল অথবা জাল হাদিস, জাল জাল হাদিস হাদিসটা, এটা বহু পরিচালিত আমাদের সমাজে। এ হযরত আলীর হাদিস বহু পরিচালিত এবং এই হাদিসের ভিত্তিতে গত সরকারের ধর্মীয় মন্ত্রী বলতেছিলেন যে হযরত আলী সর্বপ্রথমে এই সবই বরাতের ইবাদত চালু করেছিলেন, বলেন নাউজুবিল্লাহ, একজন সাহাবি যেটা রাসূল করেন নাই সেটা করতে পারেন, তাহলে কোনো বেদাতি ছিলেন নাকি? বলেন নাউজুবিল্লাহ। হাদিসটা আমরা সনদ একটু বিশ্লেষণ করি। এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আবু বকর ইবনে আব্দুল্লাহ বিন মুহাম্মদ ইবনে আবু সাবর আল কুরাশি আল আমিরি আল মাদানী, এই ব্যক্তির কেউ নাম বলছেন আব্দুল্লাহ, কেউ বলছেন মুহাম্মদ, এই হাদিস জাল বানাতো। এই লোকটি কি করতো? আবু সাবর আল কুরাশি কি করতো? জাল হাদিস বানাত। ইমাম বুখারী একে জয়ীফ বলেছেন, ইমাম আহমদ বিন হাম্বাল বলছেন কানা ইয়াদাউল হাদিসা, এইবারটা কি করতো? জাল হাদিস বানাতো, বানিয়ে প্রচার করেছে। ইমাম নাসাই বলছেন মাকরুহুন, হাদিসটা কি এই ব্যক্তি প্রত্যাখ্যানযোগ্য, একে গ্রহণ করা যাবে না। তাহলে বোঝা গেল যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে যে বর্ণিত হাদিসটি এদিকে জাল অত্যন্ত দুর্বল। দ্বিতীয়ত যদি আমরা একে সহি মেনে নিই তাহলে সহি হাদিসের উল্টা, বহু 30 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক রাত্রে নেমে আসেন আর বলতে থাকেন কে আছো পাপি, কে আছো অবলগ্রস্ত, কে আছো অসুস্থ, আর এই হাদিস প্রদান করছে শুধু সওয়াতের রাত্রিতে নেমে আসেন। সহি হাদিসের উল্টা হলো না? তাহলে সহি হাদিসের যদি জয়ীব বিদ্যান বা জাল হাদিস উল্টা হয় তাহলে ওটা গ্রহণযোগ্য হবে? তখনই না। 3 নম্বর হাদিস হযরত আলী থেকে, ওই হাদিসের মতো এখানে বলা হচ্ছে, ওই হাদিসের আরো কি উত্তর, যে সকালবেলা রোজা রাখবে, যে সকালবেলা রোজা থাকে রোজা রেখে সকাল করবে তার 60 বছরের অতীতের পাপ ক্ষমা করে দেওয়া হবে এবং 60 বছর অগ্রিম পাপ মোচন করে দেওয়া হবে। হযরত আলী থেকে বর্ণিত হয়েছে ওই হাদিসের আর মানে কিছু অতিরিক্ত কি, যে এই দিন রাত্রে যে ইবাদত করবে আর সকালবেলা মানে দিনে রোজা থাকবে, অতীতের 60 বছর আর সামনের 60 বছর কত বছর, 120 বছরের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে। নামাজ পড়ার দরকার আছে? নিয়ে এই হাদিসটা ইবনুল জাওজি রহমাতুল্লাহ আলাই আল মাওযুআতুল কুবরা মানে জাল হাদিসের ভান্ডার এই গ্রন্থে বলতেছেন হাযা হাদীসুন মাওযু, এই হাদিসটি কি জাল হাদিস, ও ইসনাদুহু মুযলাম, এর বর্ণনাকারীরা সূত্রটাকে অন্ধকার, এরা সব অন্ধকার নিমচ্ছিন্ন, এদেরকে চিনা যায় না এরা কারা। এখন যদি একজন ইহুদি এসে একটা হাদিস বর্ণনা করে দেয় গ্রহণ করে নেবেন? বড় লম্বা দাড়ি নিয়ে টুপি নিয়ে আর জুব্বা বুব্বা নিয়ে গ্রহণ করবেন নাকি? না, হাদিসে যে খোঁজ করতে হবে আছে কিনা হাদিসটা। এবং জালকারীরা সর্বযুগে জাল, আজ পর্যন্ত হাদিস জাল তৈরি হয়। এরপরের হাদিস হল হযরত আলী থেকে আর একটা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে তিনি রাত্রে এই শয়বা রাতের মানে 15 তারিখের রাত্রিতে শাবানের তিনি 14 রাকাত নামাজ পড়লেন, এরপরে বসে 14 বার সূরা ফাতিহা পড়লেন, ভালো করে শুনেন, এরপরে কুল আউযু রাব্বিন নাস 14 বার পড়লেন, এরপরে আয়াতুল কুরসি 1 বার পড়লেন, এরপরে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, বুঝতে পারলেন কি করলেন? 14 রাকাত নামাজ পড়ে 14 বার সূরা ফাতিহা পড়লেন, 14 বার কুল আউযু রাব্বিন নাস পড়লেন, 1 বার আয়াতুল কুরসি পড়লেন, আর 1 বার লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আয়াত জানেন তো, মিলাদ যারা পড়ে আয়াতটা পড়ে পড়ে না পড়ে কিনা, এইটা 1 বার করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি রাসূলকে জিজ্ঞেস করলাম এই আমলটা কেমন ধরনের আমল, বলেন দেখো এই আমলটা যে করবে এই রাত্রিতে 20টা কবুল হজর নাকি পাবে, আর যদি রোজা থেকে দেয়, রোজা থাকে দিনের বেলা, তাহলে 2 বছরের রোজা রাখার নাকি পেয়ে যাবে। এবার শুনেন হাদিসটা কেমন, আল্লাহ বাইহাকি জারকানি ইবনু জাওজি ইবনু আররাস আস-সুয়ুতি সকলে হাদিসটাকে জাল হাদিস বলে আখ্যায়িত করেছে। কি হাদিস? জাল হাদিস। আল মাওযুআতুল কুবরা দ্বিতীয় খণ্ড 13 পৃষ্ঠা, তানজিহু শরিয়া দ্বিতীয় খণ্ড 93 পৃষ্ঠা, আল্লাহ আলিল মাসনুয়া তৃতীয় খণ্ড 7 পৃষ্ঠা। 5 নম্বর হাদিস মা আয়েশা থেকে বর্ণিত, বলা হচ্ছে মা আয়েশা বলছেন যে রাত্রিবেলা আমি রাসূলকে হঠাৎ করে বিস্ময় পেলাম না, খোঁজ করতে করতে গেলাম কোথায়, বাকিউল গারকাত মদিনার যে কবরস্থান সেখানে গিয়ে দেখলাম রাসূল সাল্লাম দোয়া করছেন, তো রাসূলকে দেখে আমি আবার ঘরে চলে আসলাম। রাসূল ফিরে এসে বললেন আয়েশা তুমি কি ভয় করো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে জুলুম কিছু করবে? বললেন না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার ভয় হচ্ছিল যে আপনি আমার ঘর থেকে উঠে মানে আপনার অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন, আজকে তো আমার দিন। বললেন আয়েশা তুমি কি জানো আজকে এমন একটা দিন যে এই আজকে শাবানের অর্ধ শাবান অর্থাৎ 15 তারিখের শাবানের রাত্রি, এই রাত্রি তো আল্লাহ আসমানে এই দুনিয়া আসমানে নেমে আসেন, নেমে এসে বানকাল এই গোত্রের যত ছাগল আছে সেই তো অধিক মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। হাদিসটা ইবনু মাজা তিরমিজি মুস্তাদ আহমাদ অন্যরা বর্ণনা করেছেন। এই হাদিসটা আমাদের সকলে অনেকেরই জানা, ঠিক কিনা? এখানে পড়তেছিলাম মকসুদুল মুমিনিন শুধু বানু কলব না, আরো দুইটা গোত্রের কথা বলছেন এখানে। সেই দুইটা হল মোট কথা, এখানে হাদিসে একটা গোত্রের কথা আছে, মকসুদুল মুমিনে দেখলাম আরো দুইটা গোত্রের কথা বলা হয়েছে, যে এই দুইটা গোত্রের বনিকল গোত্রের যত ছাগল আছে এত পরিমাণ লোম যা আছে না, এত অধিক মানুষকে আল্লাহ ক্ষমা করে। মকসুদুল মুমিনের সাহেবের বাহাদুর দেখে আরো দুইটা কবিলার কথা বাড়াই দিয়েছেন, আর লিখেছেন প্রত্যেকটা কবিলার 20,000 করে ছাগল ছিল। তাহলে কত ছাগল? 3,60,000। 60,000 ছাগলের একটা ছাগলে কত লোম হতে পারে? 6,00,000 হতে পারে। তাহলে কত মানুষ, কোন মুসলমান আর ক্ষমা ই থাকবে না, সকলকেই ক্ষমা করে দেওয়া হবে। এই হাদিসটা সম্পর্কে এবার শুনেন আপনারা। এই হাদিসটা বর্ণনা করেছেন হাজ্জাজ বিন আরতা, তার শিক্ষক কাল থেকে ইয়াহিয়া ইবনে আবি কাসির থেকে। ইয়াহিয়া ইবনে আবি কাসির বর্ণনা করছে কাল থেকে অরুয়া থেকে, আর অরুয়া বর্ণনা করছেন আয়েশা থেকে। সংক্ষেপে বলছি, কারণ এই সময় খুব খুঁটি মানে সূক্ষ্ম কথা। হাজ্জাজ বিন আরতা এর কাজ ছিল কি, বেশি বেশি ভুল করা, আর যার থেকে হাদিস বর্ণনা করে না তার থেকে হাদিস বর্ণনা করে। মুদাল্লিস, শিক্ষকের নাম যদি মোহাম্মদ হয় তো জৈব, যদি হয় তো মোহাম্মদ বাদ দিয়ে আবু আহমদ লাগাই দেয়, যাতে করে মানুষ না বুঝতে পারে যে জৈব থেকে বর্ণনা করেছে। এই উল্টা পাল্টা করতে, যার হাদিস গ্রহণযোগ্য না। হাজ্জাজ বিন আরতা, তার শিক্ষক ইয়াহিয়া ইবনে আবি কাসিরের সঙ্গে ওর সাক্ষাৎ হয় নাই, হাদিস টাদিস শুনে নাই। তাহলে আমি যাদের জিন্দগিতে দেখি নাই, যার সঙ্গে আমার সাক্ষাৎ হয়নি, তাকে যদি বলি যে উনি বলেছেন আমাকে, গ্রহণযোগ্য হবে? ইয়াহিয়া ইবনে আবি কাসির তিনিও এই ধরনের তাদিস করতেন, মুরসাল হাদিস বর্ণনা করতেন। ইয়াহিয়া ইবনে আবি কাসির তার ওস্তাদ উরওয়া বিন জুবাইরের সঙ্গে তারও কোন সাক্ষাৎ হয় নাই। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে হাজ্জাজ বিন আরতা, ইয়াহিয়া ইবনে আবি কাসির শিক্ষক এবং ছাত্র দুজনেই দুর্বল, তাদের হাদিস গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত, একে অপরের সঙ্গে কোন সাক্ষাৎ হয় নাই। ওইভাবে ইয়াহিয়া ইবনে আবি কাসির তার শিক্ষক উরওয়া বিন জুবাইর তার সঙ্গে কোন সাক্ষাৎ হয় নাই। এমন ব্যক্তিদের বা এই ধরনের হাদিস মুহাদ্দিসদের নিকটে প্রত্যাখ্যানযোগ্য, অগ্রহণযোগ্য, জয়ীফ, জিদ্দা, গ্রহণযোগ্য না। এরপরে হল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, এই ধরনেরই হাদিস, তবে এখানে 12 রাকাতের নামাজের কথা আছে। সালাতুর রাগায়েব যেটা বিশেষ সিস্টেমে আর কি, সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস কতবার জন্য, আয়াতুল কুরসি কতবার, এভাবে পড়বে, তাহলে জীবনের সমস্ত মাফ হয়ে যাবে। এই হাদিসটা ইবনে জাউজি বাজদা তারা বর্ণনা করেছেন। এখানে বর্ণাকারীর মধ্যে হিশাম বিন আব্দুর রহমান একই অপরিচিত, যার পরিচয় জানা যায় না বর্ণাকারী, এবং সে আমার থেকে বর্ণনা করছে। তার কাজ ছিল ওই তাদলিস করা এবং মুরসাল হাদিস বর্ণনা করা। ইমাম বাজদা রহমতুল্লাহ বলছেন যে হিসামের সঙ্গে এই হাদিস তার কেউ বর্ণনা করে, সে একাই বর্ণনা করে। ইমাম ইবনুল জাওজি রহমতুল্লাহ বলছেন যে এই হাদিসের সনদে অনেক অপরিচিত বর্ণাকারী আছে, যাদের কোন পরিচয় জানা যায় না। এমন ধরনের হাদিস মুহাদ্দিসদের নিকটে গ্রহণযোগ্য না। এরপরে হাদিস হল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস আসের হাদিস, যেখানে বলা হচ্ছে যে ব্যক্তি মান করা লাইলাতান নিসফু মিন শাবান আলফ মাররা কুল হুয়াল্লাহু আহাদ ফি মিয়াতি রাকা লাম ইয়াখরুজ মিনাদ দুনিয়া হাত্তা ইয়াবআসু আল্লাহু ইলাইহি ফি মানামিহি মিয়াত মালাক। বলা হচ্ছে যে ব্যক্তি এই শনিবার আসরের রাত্রিতে বা এই অর্ধ শাবানে 15 তারিখে 100 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে, 1,000 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে 100 রাকাত নামাজে, ওই যে আলুচিয়া নামাজ, যেটা হাজারি নামাজ, ওই ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার আগে সে স্বপ্নে দেখবে কত ফেরেশতা, 100 ফেরেশতাকে পাবে, 30 জন ফেরেশতা তাকে জান্নাতের শুভ সংবাদ দিবে, আর বাকি 30 জন তাকে জাহান্নামের আগুন থেকে তাকে নিরাপত্তা দান করবে, বাঁচায় রাখবে, আর বাকি 30 জন কি করবে, কোন প্রকার যাতে করে তার থেকে ভুল ত্রুটি না হয় এজন্য তাকে হেফাজত করবে, আর বাকি কত থাকলো, আর 10 জন তাকে যারা তার গৃহীত করবে তাদের সঙ্গে তাদের যুদ্ধ ঘোষণা করবে। বুঝলো তো অনেক, ঠিক না? 1 রাত্রে নামাজ পড়লেই সব শেষ। ইমাম আহমাদুল হাম্বাল দ্বিতীয় খণ্ড, মুসনাদ আহমাদের দ্বিতীয় খণ্ড 100
76 পৃষ্ঠা হাদিসটি বর্ণনা করেছেন। বর্ণনাকারী ইবনু আবি লাহিয়া, আবদুল্লাহ ইবনু আবি লাহিয়া, আবদুল্লাহ ইবনু লাহিয়া, তার বই যত ছিল সব পুড়ে গেছে, বাড়িতে আগুন লেগে। এরপরে বই না দেখে হাদিস বর্ণনা করতে উল্টা পাল্টা, এই জন্য এর হাদিস গ্রহণযোগ্য না। দ্বিতীয়ত তার শিক্ষক হাই ইবনু আবদুল্লাহ এবং তার শিক্ষক আব্দুর রহমান বিন হবালি, এরা সকলেই কি অপরিচিত। আল্লামা ইবনু আররাত, ইবনু দাউদি, আল্লামা সুয়ুতি সকলের হাদিসটিকে জাল বলে আখ্যায়িত করেছেন, জাল হাদিস। এরপরে মুয়াজ্জিম জামালের হাদিস যে বলা হচ্ছে, যে ব্যক্তি পাঁচটি রাত্রি জাগবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মান আহিয়াল লায়ালিল কদর ওয়াজিবাত লাহুল জান্নাহ, পাঁচটি রাত্রি যদি কেউ ওয়াজিব করতে পারে আল্লাহ জান্নাত তার জন্য ওয়াজিব। নামাজ পড়ার দরকার আছে, জাকাত দেওয়ার দরকার আছে, সত্য মিথ্যা ভেদাভেদ করার দরকার আছে, হাত বাতিলের দরকার আছে, যা ইচ্ছা করবে। কি কি পাঁচটি রাত্রি? আত্মারুইয়া, তারবিয়া রাত্রি, অর্থাৎ জুলহিজ্জার অষ্টম রাত্রি, লাইলাতুল আরাফা, আরাফার রাত্রি, ওয়ালাইলাতুন নাহার, ঈদের রাত্রি, ঈদুল আজহার রাত্রি, ওয়ালাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত্রি, ওয়ালাইলাতুল নিসফ মিন শাবান, আর শাবান মাসের 15 তারিখের রাত্রি। খালাস, জান্নাত হবে। হাদিস ইবনে আবি আতিম সুন্নাহ, আস-সুন্নাহ কিতাবে বর্ণনা করেছেন, প্রথম খণ্ড 224 পৃষ্ঠা, ইবনে হিব্বান আল ইহতানি 7 নম্বর, সপ্তম খণ্ডে 470 পৃষ্ঠা, বাইহাকি, তাবারানি অন্যান্যরা বর্ণনা করেছেন। এই হাদিসটা মাকবুল আস-সামি মালিক ইবনে ইয়াকামা থেকে বর্ণনা করেছেন। মাকবুল আস-সামি এ গ্রহণযোগ্য রাবি না, হাদিসের সনদ মুনকার, অত্যন্ত দুর্বল হাদিস। মজার ব্যাপার হল, আবদুল্লাহ মাকবুল আস-সামি তার শিক্ষক একামের মালিক বিন একামের থেকে বর্ণনা করছে হাদিসটা, দুইজনের এমন একজন শিক্ষক থেকে মাকবুল আস-সামি মালিক বিন একামের থেকে বর্ণনা করছেন যার সঙ্গে কোন সাক্ষাৎ হয়নি। আল্লামা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে দুইজনের শিক্ষক এবং ছাত্রের কোন হাদিস শোনার কোন সাব্যস্ত পাওয়া যায় না। নয় নম্বর হাদিস, আবু মুসা আশআরীর হাদিস, যেটা সর্বপ্রথম বর্ণনা করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যে মুশরিক আর মুসাহিন ছাড়া সকলকে আল্লাহ ক্ষমা করে দেন। এই হাদিসটা দুইটা সনদে ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন, দুই সনদের মধ্যে বিচ্ছিন্নতা রয়েছে। আব্দুর রহমান যে আবু মুসা সাহাবিকে বর্ণনা করেছেন, দুইজনের মধ্যে কোনো সাক্ষাৎ ছিল না। সাহাবির সঙ্গে তার ছাত্র যে বর্ণনা করছেন, দুইজনের সঙ্গে সাক্ষাৎ সাব্যস্ত বা হাদিস শোনা সাব্যস্ত হয় নাই। এবং এই হাদিসের মধ্যে অনেকগুলি অপরিচিত রাবি রয়েছে, মাজহুল, অতএব হাদিসটা প্রত্যাখ্যানযোগ্য, গ্রহণযোগ্য না, জয়ীফ, জিদ্দান। এরপর আর একটা হাদিস হল কারদাওস সাহাবি থেকে, যেখানে বলা হচ্ছে যে ব্যক্তি ঈদের রাত্রি আর শাবানের পূর্ণতম রাত্রি জাগবে সে ব্যক্তি অন্তর মরবে না, যে সকলের অন্তর মরে যাবে। এগুলো হল সুফিবাদের হাদিস, অন্তর সবসময় নাকি জপে, দিল দিয়ে নাকি জিকির হতেই থাকে হামেশা। বলে এমন লতিফা রয়েছে যে ভারত করতে 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 এক পর্যায়ে তখন নিজে নিজে সবসময় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিকির করতে থাকবে, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার নাকি বলতেই থাকবে। শয়তানের জিকির ভেদ করে, শয়তান সমস্ত হারকাত করে আর ভাবি জানে আল্লাহ আমার জিকির করাচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসটাও কি ইবনে জাউজি রহমাতুল্লাহ আলাইহি জয়ীফ বলেছেন, এবং আল্লামা জাহাবি ইবনে হাজার সকল হাদিসটিকে মুনকার এবং মুরসাল বলেছেন, এর মধ্যে অনেক ত্রুটি রয়েছে, গ্রহণযোগ্য না। এর পক্ষে একটা সুন্নি হাদিস বর্ণনা করা হয়, এগুলি তাহলে বোঝা গেল প্রজাবত সমস্ত হাদিসগুলি হয় জাল অথবা অত্যন্ত দুর্বল। একটা সুন্নি হাদিস এখানে সেট করা হয়, ইমাম ইবনে হুসাইনের হাদিস, যেটা বুখারী মুসলিম শরীফের হাদিস। জনৈক ব্যক্তিকে আল্লাহ রাসূল বললেন যে তুমি সেরার শাবান কি করেছো, সেরার শাবানের রোজা রেখেছো না এখন? তো বললেন না ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখি নাই। আল্লাহ রাসূল বললেন তুমি রমজান শেষ হয়ে গেলে, রমজানে তাহলে প্রশ্ন করতেছেন, তুমি ওই রোজা দুইটা করে নিবে। সেরার মানে এখানে সেট করা হয়েছে 15 শাবান, মধ্য শাবান না। জুমহুর মুহাদ্দিসিনদের নিকটে সেরার শাবান মানে আখির, শেষ, যে কোনো মাসের শেষকে সেরার বেড়ায়। এই সাহাবি ওই ব্যক্তি সম্প্রতি মাসের শেষে রোজা রাখতেন। আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সহি হাদিস আছে, রমজানের আগে দু একটা রোজা রাখা হারাম চলবে না। এই হাদিসের পরিপ্রেক্ষিতে সাহাবি ওই দিকে রোজা রাখা বাদ করেছিলেন। কিন্তু যেহেতু উনি প্রতি মাসের শেষে রোজা রাখতেন তার জন্য নিষিদ্ধ না, কিন্তু যে খাস করে এই সাবানের রমজানের আগে দু একটা রোজা রাখার জন্য ইসলামীকে রোজা রাখা নিষিদ্ধ, তাহলে ওই ব্যক্তির জন্য নিষিদ্ধ ছিল না, কারণ যেহেতু সবসময় তিনি রাখতেন। তাহলে এই সহিহ হাদিসটা মুক্ত সাবানের সঙ্গে কোন সম্পর্ক নেই। তাহলে বন্ধুগণ আমরা জানতে পারলাম যে এই ফজিলত মুক্ত সাবানের যে ফজিলত সম্পর্কে যত হাদিস রয়েছে সবগুলি জাল অথবা জয়ীব জিদ্দান। মাফ করার ব্যাপারে, কোরআন নাযিলের ব্যাপারে অপব্যাখ্যা, আয়াতকে অপস্থানে ব্যবহার, ভাগ্যের ভালো মন্দ লেখা হয় কোরআন হাদিস বিরোধী আকীদা। এরপরে সাবানে যে নামাজ পড়া হয় এই নামাজ সম্পর্কে আপনারা জানলেন যে হাদিসটা কি জাল হাদিস। আল্লামা হাফেজ ইরাকি, আল্লামা নাওয়াবী রহমতুল্লাহ আলাইহ, তারা সকলে হাদিসগুলিকে জাল হাদিস বলে আখ্যায়িত করেছেন। এবং আল্লামা মুল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ আলাইহ বলেছেন যে কৌতুল কুলুব ইবনু আরাবি সুফির এবং ইমাম গাজ্জালি রিহাউল উলুমের মধ্যে এই সংক্রান্ত যে ফজিলতুল হাদিস রয়েছে এগুলি তোমরা বিভ্রান্ত বা আপনারা বিভ্রান্ত হবেন না, এ সম্পর্কে যে হাদিস এটা জাল হাদিস। কখন এই নামাজ শুরু হল? ইবনু আবিল হামরা বলে এক লোক ছিলেন, নাবলুস শহরে বাস করতেন, অত্যন্ত মধুর কণ্ঠের কোকিল কণ্ঠের কি ছিলেন, অধিকারী ছিলেন। এই রাত্রিতে এসে বাইতুল মাকদেসে নামাজ শুরু করে দিলেন, অত্যন্ত কণ্ঠস্বর ভালো হওয়ার কারণে কিছু লোক এসে তার পিছনে নামাজ পড়া শুরু করলেন। তারপরের বছর এইভাবে, তারপরের বছর লোক বাড়তেই লাগলো, 448 হিজরির আগে ধরনের কোন ইবাদত এতভাবে বা যৌথভাবে কোথাও হত না। বৃহত্তর শাম, বাসরা এবং কুফা, বাসরা এবং বাইতুল মাকদেসে ইবাদত যখন চালু হয়ে গেল খুব জোরে সোরে, হেজাজের ওলামা একরাম মক্কা মদিনার ওলামা এটাকে প্রতিবাদ জানালেন, কিন্তু এখানকার কিছু হুজুরান একরাম, কিছু বাদ, কিছু জোহাদ, কিছু সুফিবাদের লোক বাস শুরু হয়ে গেল। তবে 448 হিজরির আগে ধরে কোন নামাজ ইবাদত যৌথ বা এককভাবে এই পৃথিবীর বুকে ছিল না। ইবনু আবিল হামারার মাধ্যমে এই নামাজ চালু হয়, ইবাদত চালু হয়। এই জন্য বন্ধুগণ নিঃসন্দেহে আমরা বুঝতে পারছি যে এই ধরনের ইবাদত সহিহ কোরআন বা সহিহ হাদিসের কোন প্রমাণ নেই, বরং নিঃসন্দেহে এটা নতুন আবিষ্কৃত জঘন্য একটি বিদাত। এই রাত্রিতে আলোকসজ্জা করা হয় কেন? রুহগুলি নেমে আসে। রুহগুলি নেমে আসার প্রমাণ কি? এর প্রমাণে সূরা কদরের আয়াত বর্ণনা করা হয়, ইন্না কি তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহ ফীহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলা'ইল ফাজর। তানাজ্জালুল মালায়েকা ফেরেশতা নেমে আসে, ওয়ার-রূহ আর রূহ নেমে আসে। ওই রাত্রিটা কোন রাত্রি? লাইলাতুল কদর না? এখানে রুহ বলা হয়েছে, আরো আপ বলা হয় নাই, রুহের বহু বচন আরো আপ। আর রুহ এখানে সকল মুসলিমদের মতে কে হাজর জিবরিল আলাইহিসসালাম লাইলাতুল কদরে রাত্রিতে হাজর জিবরিলের নেতৃত্বে বেশ বিরাট ফেরেশতাদের দল নিয়ে এই পৃথিবীতে বিচরণ করা হয়। তারা কি করতেছে লিপিবদ্ধ করা হয়, এটা লাইলাতুল কদরের ব্যাপার। সবেবেলা এর সঙ্গে কোন সম্পর্ক নেই। তাহলে এই আয়াতকে অপস্থানে ব্যবহার করা নিঃসন্দেহে এটা বড় গৃহীত কাজ না, ভালো কাজ। রুহ নেমে আসে, একটা কথা মনে রাখতে হবে, মুমিনদের রুহ থাকে কোথায়? ইনলেইনে। ইন্না আবরারা ফি ইনলেইন, না আবরার যারা নিককারীদের রুহ কোথায় থাকে? ইনলেইনে, জান্নাতে। আর কাফের বদমাশ বাপদের কোথায়? সিজদিনে। তো মুমিন মুসলমানরা জান্নাতের সুখ ছেড়ে দিয়ে এই দুনিয়ার খানা খেতে আসবে নাকি? আসবে? এরকম ব্যাকুব কেউ আছে নাকি? আছে? যার বাড়িতে ভালো অবস্থা আছে তারপর সোজা রয়েছে রাস্তা যাবে নাকি? পয়সার জন্য
দেবেন, তবে দিবে যদি বেশি বদমাশি করেন তো অনেক সময় আপনার ঘরে পাঠাই দেয়, যাও শরীরে বাড়ির কিছু কষ্ট স্বীকার করে আসো মরুভূমি, তারপরে বুঝবা কারে কয়েক টাকা অর্জন করা, বাবার টাকা ভাঙো বুঝে আসো, তো অনেক সময় হয় কিন্তু তাই না?
এই লাইনে মমিনদের আরওয়া রুহগুলি কেমন আসবে এখানে? আর সিদ্দিকে যে সমস্ত কাফের মুশরিকদের আরওয়া তার সম্পর্কে আল্লাহ বলছেন, আল্লাহ কি বলতেছেন, অমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাতুন, সূরা মুমিনুন 101 নম্বর আয়াত। কাফের মুশরিক যারা তারা বারযাখী জিন্দেগিতে থাকবে কেমন পর্যন্ত তাদেরকে প্রবাচিত করা হবে না, কোথাও দেওয়া যেতে পারবে না। তাহলে কোরআন বলতেছে তারা সিজদিনেই থাকবে, মুমিনরা এমনি থাকবে, এই পৃথিবীতে নেমে আসবে, শরীয়ত রাত্রিতে এর পক্ষে কোন দলিল নেই। তাহলে কবর জিয়ারত নিয়ে দৌড়াদৌড়ি করা আর দুধওয়ালা তাদের খানা পাকাই নিয়ে স্বামীর মহব্বতের খানা পাকাই সারা রাত্রি কোরআন পড়বে আর ইন্তজার করবে, আর দলে দলে নারী পুরুষ নির্বিশেষে সকলেই কবর জিয়ারত করবে, কবরস্থানকে আলোকসজ্জা করা হবে, সরকারি ভবন বেসরকারি ভবন আলোকসজ্জা করা হবে, লক্ষ কোটি টাকার কারেন্ট বিল আর বাতি জ্বালিয়ে নিঃসন্দেহে এর মতো অপচয় ইসলামে সম্পূর্ণভাবে হারানোর কোন দলিল যেহেতু নেই। এরপরে এই আলোকসজ্জা কোথা থেকে আসলো তাহলে, ঠিক না? নামাজ কোথা থেকে আসলো পর্যন্ত বলেন না, আলোকসজ্জা কোথা থেকে আসলো? মহাদেশ আব্দুল হক দেহলাবি হানাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বাদশাহ হারুনুর রশিদের যুগে ইয়াহিয়া ইবনে খালিদ বারামকি এবং মাহমুদ ইবনে খালিদ বারামকি এরা দুইজন হযরত হারুন রশিদ 170 জন্ম আর 193 না তার রাজত্বকাল আর কি 170 থেকে 193 পর্যন্ত, এই সময় এই ইয়াহিয়া ইবনে খালিদ আর মাহমুদ ইবনে খালিদ দুই ভাই এরা অগ্নি পূজক ছিল, এরা ইসলাম গ্রহণ করে বাদশাহ হারুন রশিদের মন্ত্রী দুইজন মন্ত্রী হয়ে যান। এরা তাদের ওই পুরানো মহব্বত আগুন পূজাকে বাস্তবায়ন করার জন্য বাদশাহ হারুন রশিদকে পরামর্শ দেন যে কালো ঘরে আলোকসজ্জা করা হোক, বাতি জ্বালা হোক এবং মসজিদে মসজিদে এবং 15 শাবান বিশেষ করে আগুন জ্বালা হোক। এইভাবে বাদশাহ হারুন রশিদ যখন জানতে পারলেন যে এদের এই খারাপ উদ্দেশ্য, তখন এই বারামকি অগ্নি পূজকদের কেল্লা পুরা ভেঙে খান খান করে তাদের উড়াই দিলেন। বারামকি অগ্নি পূজকদের থেকে এই আলোকসজ্জার নিয়ম পদ্ধতি চালু হয়েছিল, মধ্যখানে সরকারি ভাবে বন্ধ করা হলেও বেসরকারি তো অনেক কিছুই করা যায় না, ঠিক না? অনেক কিছু অপরাধ বেসরকারি ভাবে হয়, আমাদের কিন্তু রাজনৈতিক কথা হল সরকারি দলই করতেছে, কিন্তু আসলে কি সবাই সরকারি দলই করে না? এজন্যে তাহলে এই আলোক পূজা অগ্নি পূজা পুজো এই অগ্নি পুজো বারামকিদের পক্ষ থেকে এই আলোকসজ্জার নিয়ম মুসলমানদের কাছে এসেছে। কেউ কেউ বলেছেন এটা হিন্দু হিন্দুদের দেওয়ালি পূজা আছে না, দেওয়ালি পূজা চিনেন আপনারা, হ্যাঁ, এই দেওয়ালি পূজা থেকে এটা এসেছে, হিন্দুদের দেওয়ালি পূজা থেকে এটা এসেছে আলোকসজ্জার নিয়মটা, দেওয়ালি পূজা এই বাদশাহ হারুনের রশিদের যুগেই অগ্নি পূজকদের বারামকিরা চালু করেছে। তাহলে হিন্দুদের আলোকসজ্জা দেওয়ালি পূজার আর অগ্নি পূজক বারামকিদের আলোকসজ্জা আমরা সেট করলাম কোথায়? মুসলমানদের এবাদতে, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানের নামে। নিঃসন্দেহে এই গৃহীত কাজের মধ্যে কোন সন্দেহ নেই। এরপর মনে রাখতে হবে যে কবর জিয়ারতের কোন নির্দিষ্ট করে দিন করে কবর জিয়ারত করলে এটা বেদাতি জিয়ারত। যদি আল্লাহ রাসূল নির্দিষ্ট করে কবর জিয়ারত করতেন মদিনার কোন ছেলে আবার বৃদ্ধ বৃদ্ধা পুরুষ নারী থাকতে ঘরে সবাই যেতেন রাসূলের সঙ্গে কবর জিয়ারত করতে, মায়েশাকে মায়েশা দেখলেন তিনি কবর জিয়ারত করতে গেছিলেন জয়ী ভাবি, তো তারপরে কি আল্লাহ রাসূল সবসময় জিয়ারত করতেন? বরং মায়েশা সহিহ হাদিসে বলছেন আমার আমার যখন দিন পড়তো আল্লাহ আমার ঘরে থাকতেন, অধিকাংশ সবাই মিলে বাকুল ঘর থেকে কবর জিয়ারত করতেন, সাহাবাকরাম এরপরে ওই রাত্রিকে নির্দিষ্ট করে কোন কবর জিয়ারত করতেন না, মায়ের সাথে ফোন করলেন না, ওইটা এখন এসে আমাদের জন্য মানত হয়ে গেল, এই জন্য নির্দিষ্ট করে জুমাতুল বিদায় হোক, সবে বেড়াতেই হোক, সবে রজবেই হোক, লাইলাতুল কদরই হোক, কোন রাত্রিকে নির্দিষ্ট করে, দিন নির্দিষ্ট করে, টাইম নির্দিষ্ট করে, কবর জিয়ারত এটা বিদায় জিয়ারত, সুন্নতি জিয়ারত নাই। কবর জিয়ারত তিন প্রকার, অরিজিনাল জিয়ারত, জিয়ারত সুন্নতি জিয়ারত, যে নির্দিষ্ট ছাড়া একা একই যেই কোনো সবাই পার্শ্ববর্তী বা যে কোনো জায়গার দিতে গিয়ে কবর অতিক্রম করতে গিয়ে কবরস্থান পেলে সালাম দিয়ে নিজের জন্য এবং তাদের জন্য কবর যার মৃত ব্যক্তির জন্য কবর দোয়া করা, বা যৌথভাবে নির্দিষ্ট করে হুজুরে ডেকে হালের রুটি খাইয়ে দিন নির্দিষ্ট করে রাত নির্দিষ্ট করে এই ধরনের কবর যার ফসলের সুন্নতের পরিপন্থী, এগুলি বেদাতি জায়গার মধ্যে কোনো সন্দেহ নেই। আর শিল্প জিয়ারত, যে জিয়ারত করতে গিয়ে কবর বাসের কাছে গিয়ে চা হয় বাবারে দাও না চাও, বাচ্চা দাও, টাকা দাও, এই করো ওই করো, অভাবমুক্ত করো, চাকরিতে বাকিতে টাকা পয়সায় নগদ দান করো, এগুলি হল সিটি জিয়ারত, এর মধ্যে কোন সন্দেহ নেই। তাহলে সুন্নতি জিয়ারত, বেদাতি জিয়ারত আর সিটি জিয়ারত, সুন্নতি জিয়ারত বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে অধিকাংশের কাছ থেকে, বেশিরভাগই বেদাতে, আবার কিছু সংখ্যা আছে সিটি জিয়ারতও লিপ্ত আছে। বন্ধুগণ, আর একটা অনুষ্ঠান হয়ে থাকে, সেটা হল কি রুহুদের লিকার একটা খতম করা হয়। আকিদা রাখে অনেকে যে এই সবে বরাতের আজ পর্যন্ত যারা মারা গিয়েছে, মানে গত বছরের সবে বরাতের পর থেকে নিয়ে আজকে সবে বরাত পর্যন্ত যারা মারা গিয়েছে এদেরকে আগের আগের যত রুহ আছে ওদের সঙ্গে একটা মিলন ঘটাতে হবে, বুঝতে পারলেন? আর এই জন্য মোল্লা ডেকে, ইমাম সাহেব ডেকে একটা খতম করাতে হবে, এবং মোল্লা দিলে ভালো ভালো খাওয়া, ভালো ভালো কাপড় চোপড়, টাকা পয়সা দিয়ে মাশাআল্লাহ সম্মানিত করতে হবে। এটাও কিন্তু অনেকেই করে থাকে। এইভাবে একটা চমৎকার ঘটনা শুনে, খুব একটা চমৎকার ঘটনা আছে ইন্ডিয়ার কোন এক জায়গায় গ্রামে, বিরাট এক চৌধুরী সাহেব মালদার টাকা পয়সাওয়ালা মারা গেল। ছেলে মেয়েরা তো বুঝেন চৌধুরী সাহেবদের মেয়েরা কেমন হয়, ছেলে মেয়েরা দিন থেকে একটু অনেক সময় দূরেই থাকে, সব চৌধুরীরা আসে জন্য পরিবারের জন্য বদ দেওয়া করবে, এটা হলো আকিদা। তো বদ দেওয়া থেকে বাদ করবে কিনা, মোল্লা জিরে ডেকে বড় মানুষ টাকা পয়সা হাদায়া গুরুত্বপূর্ণ অত্যন্ত মূল্যবান কাপড় চুপড় দিয়ে হুজুরের সামনে রেখে এবার হুজুর দোয়া শুরু করছে। দীর্ঘক্ষণ দোয়া করার পরে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে কয়, কি হলো হুজুর, কি হলো? কিছুক্ষণ চুপ করে থাকার পরে কয়, না রুহ তো তাদের সঙ্গে মিলতে চাই না। কি করলেন হুজুর? না আবার একটু চেষ্টা করেন। আবার দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ দোয়া করার পরে বলে, না হয় না, কাজ হয় না। হুজুর কি চান আপনি, কি লাগে বলেন, ব্যাপারটা কি বলেন? কিছুক্ষণ চুপ থেকে বলে, চৌধুরী সাহেবের রুহ বলতেছেন যে আমার বাড়ির যে মোটা মহিষ দুধবান 10-15 কেজি দুধ হয়, এটাও মোল্লা জিরে যদি তোমরা হাতে না দাও তো আমি আমার ওই আগের আজিজ মহাম্মান আমার দোস্ত বুজুরগানের সঙ্গে আমার রুহ মিলব না। হুজুর সাহেব ওই বাড়িতে প্রবেশ করার সময় ওই গলির মধ্যে মোটা তাজা ওই দুধবান ওই মহিষ দেখে কিন্তু তার লোভ লাগছে, বুঝলেন বাবা? ঠিক আছে, তাড়াতাড়ি মহিষ নিয়ে এসে বেঁধে দিল, আর দোয়া করে বললো হায়দার হয়ে গেছে। আর পরিবারের সকলেই মোল্লাজির বহুত শুক্রিয়া আর বহুত কৃতজ্ঞ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, মারহাবা, অনেক কিছু, তিনি সবকিছু নিয়ে বাড়ি চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, يا ايها الذين امنوا ان كثيرا من الاحبار والرهبان لا ياكلون اموال الناس بالباطل ويصدون عن سبيل الله سوره توبه 34 নম্বর আয়াত। হে মুমিনরা, অনেক হুজুরানে কেরাম আছে, পুরোহিত এবং পীর মুর্শিদ কুতুব, অনেক হুজুর আছে যারা মানুষের সম্পদকে বাতিল তরিকায় কি করে ভক্ষণ করে এবং মানুষকে সত্য রাস্তা থেকে বাধা প্রদান করে, এরাও তো না। হালুয়া রুটি কেন চালু হলো, বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উহুদের যুদ্ধে দান শহীদ হয়ে গেছে। দাগ নিয়ে গেলে শক্ত খাওয়া যেহেতু খাওয়া যায় না, হালুয়া রুটি খেয়েছিলেন। রুটি কি নরম খাদ্য না শক্ত খাদ্য? হ্যাঁ, হালুয়া নাকি মেনে যাওয়া যায় যে হালুয়া নরম খাদ্য, রুটি কেমন সেট হয়ে গেল? কারণ হালুয়া তো শুধু শুধু হালুয়া বেশি খাওয়া যায় না, পেট ভরে না, এর সঙ্গে রুটিটা হলে মজা হয়, ঠিক না বন্ধুগণ? ভালো করে শুনেন, অহুদের যুদ্ধ তৃতীয় হিজরি শাওয়াল মাসে 11 তারিখ রোজ শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছিল। কি বলে? শনিবার সকালবেলা, কোন মাসে? শাওয়াল, শাবান, রমজান, শাওয়াল। 2 মাস আগে সেট হয়ে গেল রুটির হালুয়া কেন? হাইরে রাসুল প্রেমিক, আশেকে রাসুল, সুন্নতের পাগল, 2 মাস পরে যে ইতিহাস সেটা শেষ হয়ে গেল কোথায়? 2 মাস আগে। কারণ সারা রাত্রি নামাজ পড়াবে, কোরআন পড়বে, মিলাদ পড়াবে, এক বার খাওয়া যদি সেট না হয় হুজুরের ফায়দা কি হলো? একটা ফায়দা লাগতে হবে না, সেটি হতে হবে না? তাহলে 2 মাসের পরে যেটা ঘটনা, হালদা রুটি আপনি সারা বছরই খান, নিষেধ আছে নাকি? মজার খাওয়া খান কি আপনাকে নিষেধ করতেছে? হ্যাঁ, নবী প্রেমিক, বয়স্করণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে সমস্ত দান দিয়ে দান দান শহীদ করে দিল। তাহলে দাল যে সত্যি বয়স্করণী আল্লাহ রসুলকে রসুলের সুন্নত জানত, তাহলে কি করতো না? দান দান ভাঙত না, দান ভাঙাতে ঠিক নাকি? আবুবকর দান ভেঙেছিলেন, উসমান ভেঙেছিলেন, আলী ভেঙেছিলেন, একে মহাব্বত বলে না? রাসুলের সুন্নতের মহাব্বত হলো মহাব্বত, প্রকৃত মহাব্বত। তাহলে বন্ধুগণ, আমরা জানতে পারলাম যে এই ধরনের যত কিছুই বর্ণিত হয়েছে কিছুই সত্য না, মিথ্যা কারবার সব। হুজুরদের এক শ্রেণীর এটা ব্যবসার ধান্দা। তবে আসুন, তাদের কিছু যুক্তি আছে। প্রথম যুক্তি হলো কি? আরে এই সম্পর্কে এটা বেদাত হলেও বেদাতে হাসানা। কিরা বেদাতে হাসানা? বেদাত দুই প্রকার, একটা ভালো বেদাত, একটা হলো মন্দ বেদাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহাদা ফি আমরি হাযা মা লাইসা মিনহু ফাওয়ায়েদ, নতুন করে যে কিছু আবিষ্কার করবে সবই প্রত্যাখ্যানযোগ্য। বললেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাতই পথভ্রষ্ট, কুল্লু দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটাই নতুন আবিষ্কার, এরা জাহান্নামী। আল্লাহ রাসূল বললেন, প্রত্যেকটাই বেদাতই হলো নোংরা, জাহান্নামী। আর আমরা ভাগ করলাম দুইটা, কোথায় পেলাম? বেদাতকে দুই ভাগ করা নয় একটা বেদাত, বেদাত ভালো আর মন্দ ভাগ করা নয় একটা নতুন আবিষ্কার করাটা, এটা একটা বেদাত। তাহলে বন্ধুগণ, এ ধরনের যুক্তি খাড়ো করা হাদিস এবং কোরআন বিরোধী যুক্তি। দ্বিতীয় আরেকটা যুক্তি দেয়, আরে সহি হাদিস না থাকলেও তো অনেকগুলো জয়ী হাদিস আছে, আর ফজিলতের ব্যাপারে জয়ী হাদিসের আমল চলে, এরা একটা যুক্তি। এই যুক্তির খণ্ডন হচ্ছে, জয়ীফ হাদিসের আমল চলে তিনটা শর্ত। কয়টা শর্ত? তিনটা, ভালো করে শুনেন। 1 নম্বর শর্ত হল, আয়াকুল আল আসলুল আসিল, যেই আবাদতের ফজিলত বর্ণনা করতেছেন ওই আবাদতটা সহি হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। তাহলে সর্বদা সহি হাদিস দ্বারা প্রমাণ হতে হবে তার ইবাদতটা, তারপরে এই ইবাদতের ফজিলত যদি হাদিস আসলে মানা যাবে। তা হবে না, যেটা তো ইবাদতটাই সহি হাদিস দ্বারা প্রমাণিত না, তাহলে জয়ীফ হাদিস আমল কেমন চলবে? বুঝে আসছে? কোন ইবাদত সহি হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে, এরপরে ওই ইবাদতের যদি ফজিলত জয়ীফ হাদিসে প্রমাণিত হয় তাহলে এটা গ্রহণযোগ্য হতে পারে। তো ইবাদতটাই কি প্রমাণিত না, যার ভিত্তি নেই তার ফজিলত বর্ণনা করে দেওয়া আছে, বুঝে আসছে? 2 নম্বর শর্ত, আল্লাহ অত্যন্ত জয়ী বেদনা হয়, একটু জয়ী। আর আপনারা দেখলেন সবগুলি যার আর না হয় অত্যন্ত দুর্বল আমল হবে। 3 নম্বর, এটা এবাদত প্রমাণের জন্য না হয়, আকিদার কোনো মশলা যেন না হয়, হালাল হারামের কোনো মশলা না হয়, এটা এবাদত প্রমাণ করছে এই জয়ী ফালিজ দিয়ে, ঠিক কিনা? চলবে না, চলবে না। আকিদার মশলা জয়ী ফালিজ দিয়ে প্রমাণ করা যাবে না, অল্প দুর্বল হাজির দিয়ে। হালাল হারামের কোন মাসালা বৈভাবে প্রমাণ করা চলবে না, এবারও সাব্যস্ত করবেন তা চলবে না। আর ইবাদাতু মাওকুফা, এবারও সবগুলি মাওকুফ, স্টপ, খবরদার কোনো ইবাদত করবে না। কোনটা করবে? যেটা রাসুল করেছেন। কোনটা করবে? যেটা আল্লাহ করতে বলেছেন। এবাদতের আসল হলো একটা ইবাদত করা চলবে না, চলবে কোনটা? যেটার প্রমাণ আছে। তাহলে তো প্রমাণই নেই, সহিকুলের ভিত্তি নেই। এবাদত এটা হলো কি? আপনাকে স্টপ করা চলবে না, ওইটিং করা চলবে যেটা আপনি করবেন। নামাজ পড়ি, সে হাজি দ্বারা প্রমাণ আছে নাই, রোজা করি, হাজ করি, জাকাত দিই, হ্যাঁ, জিকির আজকাল করি, কোরআন তেলাওয়াত করি, সুন্নত নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, এর হাদিস প্রমাণ আছে নাই? সবগুলি আছে। এই জন্য বন্ধুগণ, এই এই যুক্তিগুলো কি এখানে খোলা যুক্তি, এই সমস্ত যুক্তি দিয়ে এখানে আমরা রেহাই পাব না। এরপরে আসি যে শাবান মাস কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাস, তার মধ্যে কোনো সন্দেহ নেই। তো দিন নির্দিষ্ট করা এটা প্রমাণিত নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ব্যতীত অন্য কোন মাস পুরা রোজা রাখতেন না। অন্য অন্য বর্ণনায় আছে সবচেয়ে রমজান ছাড়া অন্য মাসে সবচেয়ে বেশি যে রোজা রাখতেন সেটা ছিল শাবান মাসে আল্লাহ রাসূল রোজা রাখতেন। কোন কোন বর্ণনায় আছে যে পুরো শাবানে তিনি রোজা রাখতেন। তাহলে বোঝা গেল শাবান মাসে অধিক রোজা রাখা জায়েজ, তবে রাসূলের জন্য খাস, পুরো শাবান মাস রোজা রাখা রাসূলের জন্য খাস ছিল। আমাদের জন্য, উম্মতের জন্য মধ্য শাবানের পরে আর রোজা রাখা চলবে না। তোমরা শাবানে রোজা রাখো, এটা ইন্টারসেপ্ট শাবান, শাবান যখন অর্ধ হয়ে যাবে পূর্ণ শাবানের পরে আর রোজা রাখা চলবে না। কেউ মনে করেন প্রতি মাসে তিনটা রোজা খাইয়া নেবে, 13-14-15 শাবানেও রাখেন, অন্য অন্য মাসে খবর নেই মাসে করবেন তা চলবে না। কেউ প্রতি রাত্রিতে কি করে তাহাজ্জুদ করে, এই শাবানে সবসময় করেন, পূর্ণ শাবানও চলে আসলে ভাবি মুশকিল। কিন্তু নির্দিষ্ট করবে অন্যগুলি খবর থাকবে না, এর কোনো দলিল নেই। এই জন্য আপনি প্রথম দিন থেকে যে শাবানের 19 পর্যন্ত সমস্ত রোজাটাকে নিয়ে ব্যবস্থা করেন, কোনো শুদ্ধ নেই। অন্য অন্য মাসে যদি আপনি অভ্যাস থাকেন, একে নির্দিষ্ট করবেন, এর কোনো সহি দলিল নেই। পরিশেষে আমরা কিন্তু এখন রজব মাসে, ঠিক না? রজব মাসে কিনা, এই রজব মাসে কিন্তু অনেকগুলি বেলাত রয়েছে, রজবের ফজিলত রয়েছে অনেক। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওয়া হাজার রাহমাতুল্লাহ বলছেন যে এই রজব মাসের ফজিলতের যতগুলো হাদিস পড়েন সবগুলি জাল মিথ্যা। এই মাসে দেখবেন শিয়ারা মক্কা মদিনা এখন দেখবেন ভিড়, হজে যত আছে না এখন তত। কেন? এর কারণ কি? ঐতিহাসিক কারণ কি? ধর্মীয় অনুভূতি কি? এই মা আয়েশা বলছেন যে আল্লাহ রাসূল রজব মাসে কোনো উমরা করেন নাই, আর এরা রজব মাসে উমরা করে। কেন তাহলে করে? রজব মাসের ফজিলত কেন ওদের কাছে বেশি? কতগুলি জাল হাদিসের ভিত্তিতে। আর একটা ঐতিহাসিক কারণ, ঐতিহাসিক কারণ হচ্ছে 22 রজব আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, যিনি রাসূলের ওয়াহী লেখক ছিলেন। আর মুয়াবিয়া শিয়াদের নিকটে কেউ কাফের বলেন, নাউজুবিল্লাহ, 5 সাহাবী বাদ দিয়ে সবাই কাফের ওদের কাছে। আবু বকর কাফের, উমার, উসমান, আলী, আলী বলছি, আলী, হাসান, হোসেন, ফাতিমা, সালমান ফারসি, সম্ভবত আর কয়েকজন সাহাবীর নাম আছে, বাকি সব কাফের বলেন, নাউজুবিল্লাহ। যাদের স্বয়ং আল্লাহ এবং রাসূল করে অনেকের জান্নাতে সার্টিফিকেট দান করেছেন, তাদেরকে তারা কাফের জানে, তাদের অবস্থা কি? তাদের অবস্থা কি? আল্লাহ কোরআনকে মিথ্যা পরিণত করে না, রাসূলের হাদিসকে মিথ্যায় পরিণত করে না। যেহেতু আমির মুয়াবিয়া 22 রাজবে রজব মাসে মারা গিয়েছিলেন, তাদের কাছে যেহেতু সে বড় জালালাত, বড় কাফের, বড় হিংসুক, বড় জালেম, এই জন্য এই মাসে ওদের বেশি খুঁজল। আরেকটা কারণ হল, বুঝি নাই জাফর আস সাদিক শিয়াদের একজন ইমাম, এইখানে তিনি ছিলেন। কাঠুরে বোঝেন তো, যে কাঠকা রেখায় গরিব মানুষ, তার মহিলা, তার স্ত্রী ওই রাজদরবারে কাজ করে খেত। একদিন রাস্তা দিয়ে যাচ্ছে জাফর আস সাদিক, তাদের ইমাম শিয়াদের, বললেন যে আমার নামে সিন্নি দাও, যে আমার নামে সিন্নি দিবে, সে যা কামনা করবে সব পূরণ হয়ে যাবে। আর এই মহিলাকে সিন্নি দিয়ে দিল, আর বড় লোক হয়ে গেল। পরক্ষণে ওইখানকার ওজিরের স্ত্রী, উজির যে মন্ত্রীর স্ত্রী, সে বললো কি মিথ্যা কথা, সে সিন্নি দিল না, সে বড় গরিব হয়ে গেল, কাঠুরে হয়ে গেল বড় লোক, আর ওজির মন্ত্রীর বোয়ারেরা হয়ে গেল গরিব। তাহলে এই মাসে সিন্নি টিন্নি দিয়ে কি হবে? এই জন্য ওরা বিভিন্ন ধরনের সিন্নি পাকায়, বিভিন্ন ধরনের অনেক কিছু করে, যাতে করে কি বড় লোক হয়ে যাবে। এটা একটা মিথ্যা জাল, যার কোন হাদিস সূত্রে যার প্রমাণ নেই, এবং ঐতিহাসিক ভাবে জাফর সাদিক 52 বছর বেঁচে ছিলেন। উমাইয়া যে যুগ ছিল সেখানে 52 বছর উমামি, যাদের দামেস্কে কি ছিল রাজধানী, সেখানে আর 16 বছর হল আব্বাসী যুগ, যেটা হলো কি বাগদাদ। তাহলে মদিনা কোন সময় কি ছিল না, আপনার উমাইয়াদের 52 বছর আর আব্বাসীদের 52 বছর দামেস্কে রাজ্য শাসন, ওইখানে হলো কি কি বলে এটাকে রাজধানী, আর আব্বাসীদের 16 বছর রাজধানী কোথায় বাগদাদ। তাহলে মদিনায় তো কোন সময় কি ছিল না, রাজা আর মন্ত্রী আর এদের কোন এখানে আসার প্রয়োজনই ছিল না, ঠিক কিনা? যেখানে রাজাই ছিল না রাজদরবারে কাজ করলো কেমনি, যেখানে রাজা থাকবে সেখানে মন্ত্রী থাকার প্রশ্ন ওঠে না, গভর্নর থাকতে পারে, মন্ত্রী থাকবে কোথায়, রাজধানীতে পার্লামেন্টে মন্ত্রী সঙ্গে বাদশার সঙ্গে। তাহলে ঐতিহাসিক ভাবে এই ধরনের মিথ্যা ঘটনা। এই জন্য বন্ধুগণ আর একটা কথা, জাফর সাদিক তিনি তার নামে যদি সিন্নি দিতে পারে, আল্লাহ ছাড়া অন্য কারের নামে সিন্নি দেওয়া শিরিক না, তাহলে উনি একজন ইমাম হয়ে শিরিক করতে বললেন মানুষকে। এই জন্যে বহু ঘটনা আছে এই সর্বকালে আপনার এই রজবকে কেন্দ্র করে, বিশেষ করে শবে মেরাজ যেটা আমরা মানি, এই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল। এরাও আপনাদের বলেছি 27 রজব মেরাজ হয়নি, এর দলিল রয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ ফরজ হওয়ার আগেই ইন্তেকাল করেছেন, সকলে একমত। আর তিনি ইন্তেকাল করেছেন রমজান মাসে, নবুয়াতের দশম সনের রমজান মাসে, রজব আগে না, রজব শাবান তারপর রমজান। তো যদি রজবেই মেরাজ হতো, যদি নামাজ ফরজ হয়েছে, তাহলে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরজ নামাজ পড়েই মারা গেছেন, কিন্তু তিনি ফরজ হওয়ার আগেই মারা গেছেন। নিঃসন্দেহে দশম সনের 27 রজব মেরাজ হয় নাই। এবং শুনে রাখেন, মেয়েরাজের কোন নির্দিষ্ট তারিখ কোরআন হাদিস বা কোন ঐতিহাসিকদের মতে নির্দিষ্ট করে জানা যায় নাই, এটাই হল সঠিক মত। এই ধরনের শবে মেরাজের নামাজ পড়া, রোজা রাখা, হ্যাঁ, এই রাত্রিতে যে নামাজ পড়বে, মুর্শিদুল মুমিন তো লিখেছে তোলফাই আমানি কিতাবে উল্লেখ আছে, এ রাত্রিতে যে কি করবে, গোসল করবে, এই রজবের প্রথম রাত্রিতে যে গোসল করবে, আর শেষ রাত্রিতে গোসল করবে, রজব মাসের প্রথম রাত্রিতে, আর শেষ রাত্রি 30 তারিখ রাত্রিতে যে গোসল করবে, বা 29 তারিখে যদি 29 মাস হয়, তাহলে সে সমস্ত পাপ থেকে ওইভাবে মুক্ত হবে যেভাবে বাচ্চা মারপেট থেকে কি নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। নাউজুবিল্লাহ, এ ধরনের জাল মিথ্যা হারে। হ্যাঁ, আর 22 তারিখের ঘটনা তার কিছু রয়েছে। এই জন্য বন্ধুগণ এই সমস্ত দিন শবে বরাত, শবে মেরাজ, কুলখানি, ফাতেহা খানি, চেহলাম, যত কিছু রয়েছে, এগুলি ধর্মের নামে নতুন আবিষ্কৃত। মনে রাখবে, ধর্মের নামে আবিষ্কৃত, এই জন্য বেদাত। যে ধর্মের নামে না হতো, ইহুদিরা যদি করে সেটাকে আমরা বেদাত বলবো না, কারণ তাদের ধর্মে কি করছে করছে আমার দেখার দরকার নেই। তাহলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শবে বরাত কেন্দ্রে যে সমস্ত মিথ্যা জৈব হাদিসের ভান্ডার, এবং এই মুর্শিদুল মুমিনে আজব আজব ঘটনা বর্ণনা করছে, এখানে 16টা বর্ণনা এসে সবগুলি বানোয়াট এবং জাল। এগুলি পড়ে এখানে বলতেছি আপনাদের একটা ঘটনা পড়ে, আমি মানে সংক্ষেপে একটা ঘটনা শোনাই আপনাদের। বলছে হাদিস তো অনেক রয়েছে, একটা ঘটনা বর্ণনা করি। ঘটনাটা কি, হযরত ঈসা আলাইহিসসালাম ভাবলেন যে আমার চেয়ে একটু বড় বুজুর্গ এই দুনিয়ার কি আছে, আল্লাহ বলে যে না আছে, কে আছে বলে জেনে থাকো, যেতে হচ্ছে একটা সাদা পাথরে গিয়ে বাড়ি মারলেন, লাঠি দিয়ে একটা মানুষ বেরিয়ে আসলো, তাকে জিজ্ঞেস করলো আপনি কে, বলেন আমার মা বলে একজন খোদা ভীতি, আল্লাহ ভীতি, আল্লাহ প্রেমী, আল্লাহর একজন ভালো বান্দি ছিলেন, বুজুর্গী মহিলা ছিলেন, আমার মা মরে গেছে, আমি একজন ভালো মানুষ, 400 বছর ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহর ইবাদত করতেছি। হযরত ঈসা আলাইহিস সালাম মাটিতে পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ তোমার এত বড় বুজুর্গ ব্যক্তি আছে, যে 400 বছর শুধু পাথরের ভিতরে তোমার এবাদত করছে, আর যেই তার জন্য জান্নাত থেকে একটা গালি মাছার খায়া থাকে, এত বড় ফজিলত। তারা বললেন দেখো এটাই তো ফজিলত, আমার শেষ নবী যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন শাবানের ১৫ তারিখে, এই যে জানবে ইবাদত করবে একটাই তো বেশি কি হবে, সে সৌভাগ্যবান হবে। তো হযরত ঈসা বললেন যে আল্লাহ আমার এই নবী না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখির উম্মত বানাতে আমি ওই রাত্রি পেতাম, তবে আমি বহু সৌভাগ্যবান হতাম, সৌভাগ্যবান হতাম। এই ধরনের মিথ্যা কিসা কাহিনী বর্ণনা করে আমাদেরকে দূরে সরে যায়, দূরে সরে কেমনে, তবে এক রাত্রি যে সব যেহেতু পারতো নামাজ পড়ার দরকার আছে, সত্য আর মিথ্যার প্রয়োজন আছে, হালাল আর হারাম ভেদাভেদ করার প্রয়োজন আছে। এই ধরনের অনেক বর্ণনা দিয়েছে, অনেকগুলি হাদিস এখানে বর্ণনা দিয়েছে, 20,000 কি হবে, কত নেকি হবে, সেই দিন আর আপনারা পড়ে নেবেন, সবগুলি মিথ্যা এবং বানোয়ার। মকসুদুল মোমিনিন ৬ বারাতের অধ্যায় এইখানে এগুলি সব বর্ণনা করছে। আপনারা দেখবেন যে কিভাবে মানুষকে সত্য থেকে দূরে সরে রেখেছে। মকসুদুল মোমিনিন ১৯৮৫ সনের ছাপা, ২৩৫ পৃষ্ঠা থেকে ২৪২ পৃষ্ঠা। আর একটা বই মকসুদুল মোমিন, দুইটা বই নাকি, একটা মকসুদুল মোমিন আর একটা মকসুদুল মোমিনিন। আর মকসুদুল মোমিন এটাও ১৯৮৫ সালের ছাপা, ৪০২ পৃষ্ঠা থেকে ৪০৮ পৃষ্ঠা। এই সমস্ত ভিত্তিহীন জাল মিথ্যা কথা দিয়ে আমাদেরকে, একজন মানুষ গোসল করবে পুকুরে গিয়ে যদি ডুব দেয় আর এক ঘন্টা সাঁতার দেয়, কত ফোঁটা তার গোসলের পানি হবে, প্রত্যেক ফোঁটা পানিতে যদি ৭০০ নকল লাগা যায় নেকি হয়, তার কোনো এবারতের প্রয়োজন আছে ব্যক্তি, কত নেকি নিবে আল্লাহ জানার কেমন দিন, আল্লাহ রব্বুল আলামিন প্রতি রাত্রে নেমে আসেন শেষ আসমানে, ডাকতে থাকেন কে আসো তোমরা পাপি ক্ষমা চাও, তোমাকে ক্ষমা করে দিই, কার রুজি রুটিতে অভাব আছে বলো, তার রুজি রুটিতে আমি অভাব মুক্ত করে দিই, কার প্রয়োজন আছে অসুস্থ, কেউ অসুস্থ বলো তার অসুস্থকে ভালো করে দিই, ইত্যাদি যার যা প্রয়োজন রাতকে তিন ভাগ করে শেষ ভাগ আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক আসমান থেকে শেষ আসমানে নেমে আসেন। এই জন্য এটা প্রতি রাত্রে আল্লাহ এইভাবে দিতে থাকেন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান করেন। জাল এবং মিথ্যা জহির হাদিসের ভিত্তি আমরা এই নড়বড়া আমল থেকে আমরা দূরে থাকি। বিদআত করে সব হয় না, বরং কি হয়, পাপ হয়। আল্লাহর সন্তুষ্টি না পেয়ে কি হয়, আল্লাহর নারাজি আল্লাহর রহমত থেকে আরো দূরে সরে যেতে হয়। এই জন্য আমরা এই ধরনের শুনে শুনে যদি ইবাদত না করি, জেনে শুনে কার দলিল আছে কার নাই সেই ভিত্তি পেয়ে যদি আমরা করি, আল্লাহ তাওফিক দান করে। আকুল কাউলি হাযা ওয়াস্তাগফিরু লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের প্রশ্ন আছে নাকি, তাতে পড়া যায় মুশকিল, আমার কেউ সহযোগী নেই, না হলে তো এখন আপনাদের প্রশ্ন উত্তর দিই, তারপরে প্রাইজ টাইজ পরে পাবেন না পাবেন পরে। মেরাজ তারিখও জানা যায় নাই, বছরও জানা যায় নাই, তার মাসও জানা যায়নি, তবে হিজরতের আগে আগে ১ বছর বা ১ বছর ১৪ মাস ১৮ মাস এ ধরনের মেরাজের বর্ণনাতে এই ধরনের একটা ইঙ্গিত পড়ে, তবে কখন হয়েছে এর কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। যে সমস্ত শবে মেরাজের শবে বরাতের হাদিসগুলি উল্লেখ হয়েছে তিরমিজি এবং ইবনে মাজা ছাড়া অন্য কোথাও এই হাদিসগুলি উল্লেখ হয় নাই, এবং এটা বুখারি মুসলিমে তো পাবেন না, বুখারি মুসলিমে জয়ীফ হাদিস থাকে নাকি, বুখারি মুসলিমে কোনো জয়ীফ হাদিস নেই। ইবনে মাজাতে জাল হাদিসও আছে, ইবনে মাজা শরীফে ৩০-এর অধিক জাল হাদিসও আছে, তিরমিজি তো এরকম জাল হাদিস আছে, জয়ীফ হাদিস তো অনেক রয়েছে, এজন্য এগুলি জয়ীফের অন্তর্ভুক্ত এবং জালের অন্তর্ভুক্ত। ফজিলতের হাদিস কম জিজ্ঞেস করবেন, ফজিলতের মধ্যে বেশিরভাগই গণ্ডগোল আছে। আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন প্রতি রাত্রিতে, এখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি দোয়া কবুল হয় তো আপনাকে যা কিছু আল্লাহ দিতে পারেন, যা কিছু দিতে পারেন, তবে ভাগ্যের কথা মনে রাখবেন, ভাগ্য দুই প্রকার, মোবাররাম যেটা একটু নির্দিষ্ট কোনো পরিবর্তন হবে না, আর একটা হল কি মুআল্লাক, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আপনি আমি জানি না, আপনার কাজের উপরে নির্ভর করবে। তাই যদি আপনি আল্লাহর কাছে চাইতে পারেন, শর্ত আল্লাহর শর্ত মোতাবেক ওই ভাগ্য তার ঝুলন্ত থাকবে, শর্ত পূরণ হলে ভালো আর না হলে মন্দ তো চলে যাবেন, এজন্যে আপনাকে দোয়া করতে হবে। আমরা প্রতিদিন গোসল করি, এই গোসল ফরজ না সুন্নত নফল, সুন্নত গোসল ঈদের দিনে ঈদুল আজহা এবং ঈদুল ফিতরে, আর বাকি ফরজ গোসল যে সমস্ত কারণ আছে সেগুলি ফরজ, বাকিগুলি আপনার প্রয়োজনীয় গোসল। ভাই একটু ভালো করে লিখবেন, আমি পড়তে পারছি না তাড়াহুড়া করে। আমার ভাই জিজ্ঞেস করছে যে মুকসুদুল মোমিনীন বাংলার প্রতিটি ঘরে ঘরে জনপ্রিয়তা লাভ করেছে, এই মুহূর্তে আমাদের করণীয় কি? ভাই মকসুদুল মোমিনীন ছেলে আল্লাহর কোরআন পড়েন, রাসুলের হাদিস বুখারী শরীফ মুসলিম শরীফ পড়েন। সাধারণ মানুষের জন্য বুখারী এবং মুসলিম এই দুইটা তার জীবনের যেই কোনো অধ্যায়ের যথেষ্ট রয়েছে। মনে রাখবেন সহি হাদিস জীবনের চলার জন্য যথেষ্ট, একটাও যদি কেউ জীবনে জাল এবং জৈব হাদিস না মানে তার জীবনের কোন প্রকার কল্যাণ হবে না এবং কোন প্রকার আমল ঘাটতিও থাকবে না। ভাই অনেক প্রশ্ন করেছেন, সব উত্তর দিতে পারছি না। কেয়ামতের লক্ষণ সম্পর্কে জিজ্ঞেস করেছেন, কেয়ামতের কিছু লক্ষণ বড় আছে কিছু ছোট আছে। বড় লক্ষণের মধ্যে মনে করেন হযরত ঈসা আলাইহিসসালামের আগমন, মাহদি আলাইহিসসালামের আগমন, তারপরে দাজ্জাল, তারপরে দাব্বা একটা পশু বাইর হবে, তারপরে সূর্য পশ্চিম গগনে উঠবে, এগুলি হল বড় আলামত। তাছাড়া ছোট আলামত অনেক রয়েছে, আর যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন নোংরা যত সবগুলি ছোট আলামত, বেশিরভাগই ছোট আলামত। শাবান মাসের 15 তারিখের কোন নির্দিষ্ট ইবাদত নেই, কাজে আপনি যদি অভ্যস্ত থাকেন প্রতি রাত্রে সবসময় করতে করবেন, প্রতি রাত্রে আপনি তাহাজ্জুদ পড়ে রাত্রে তো করবেন, নির্দিষ্ট করে রাত্রিতে কোন প্রকার ইবাদত প্রমাণ করা হাদিসে সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত নেই। সাহাবা ইকরাম আল্লাহ রাসূল বা সাহাবা ইকরাম বা কোন ইমাম বা কোন তাবি এই রাত্রিকে নির্দিষ্ট করে করতেন না। 448 হিজরির আগে এই রাতকে নির্দিষ্ট করে নামাজ বা ইবাদত বা রোজা বা এই ধরনের কোন ইবাদত এই পৃথিবীতে ছিল না। খালাস।